আসসালামু আলাইকুম। অদ্ভুতের 319তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে আপনাদের মাঝে আরো একটি এপিসোড নিয়ে, এবং আমি আশা রাখছি আজকের এপিসোডটি হবে একটি বেশ ভয়ের এপিসোড। আসলে আমি চাইছিলাম অনুষ্ঠানটিকে আরো বড় করে করতে, আজকে একটা স্পেশাল এপিসোড, রিয়েল স্পেশাল এপিসোডের মতো করতে। আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু 100,000 সাবস্ক্রাইবার একটি পরিবারে পরিণত হয়েছি একেবারে অর্গানিক ভাবে, যেটা আমি চাইছিলাম বা আমরা চাইছিলাম সবাই একসাথে এরকম করতে। অদ্ভুতরে আপনারা যারা ফ্যান আছেন, ফলোয়ার্স আছেন, আপনারা আমাদেরকে অক্লান্তভাবে সহযোগিতা করেছেন এবং সাপোর্ট করেছেন, তো আপনাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা থাকে। আমরা চেয়েছিলাম এটা করতে, কিন্তু দুর্ভাগ্যবশত গত সপ্তাহে আমি ভাইরাল কোল্ডে তার আক্রান্ত হয়ে যাই। ভাইরাল কোল্ডে আক্রান্ত হওয়ার কারণে আমার কণ্ঠ এবং নাক একেবারে বন্ধ, এবং আমি চেষ্টা করেছি একান্তভাবে, এবং আমি বুঝতে পারছিলাম না আজকের এপিসোডটি কিভাবে করব। তো এইরকম দুঃসময় সবসময় কাছে এগিয়ে আসেন হাবিব ভাই। হাবিব ভাই তো আসলে স্পেশাল এপিসোডে ঘটনা দিতেনি, কিন্তু তিনি নিজ থেকেই বললেন যে বাবু ভাই কি করা যায়, তো উনি এগিয়ে এসছেন। এবং আমি যখন অদ্ভুতরে শুরু করি, আমার মনে হয় প্রথম বছরেই আমি কোভিডে আক্রান্ত হই, এবং তখনও কিন্তু এরকম ঈদের একটা অনুষ্ঠান চলছিল এবং ঘটনা দেওয়ার মতো তেমন কিছু ছিল না। আমি কথা বলতে পারছি না, ঈদ চলে আসছে, ঈদের অনুষ্ঠান দিতে হবে। আমি তখন প্ল্যান করলাম যে একটা ছোট্ট ঘটনা আজকে দিব। তখন হাবিব ভাই এসে বললেন যে আমিও ঘটনা দিচ্ছি, লেটস মেক ইট এ স্পেশাল এপিসোড। এবারও হাবিব ভাই এগিয়ে এসছেন, তো তাকে ধন্যবাদ জানানো বা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার কাছে নেই। অনেক ধন্যবাদ হাবিব ভাই, আপনি অনেক আগে থেকে আমার একজন ভালো বন্ধু, আর আজকে অদ্ভুতের একেবারে নিঃস্বার্থ বন্ধু হিসেবেও আপনি এগিয়ে আসলেন। তো যাই হোক, এমনি তো হাবিব ভাইয়ের ঘটনা এমনিও থাকতো, সেটা সবসময় আমি তো হাবিব ভাইকে বলেছি, আগের থেকে বলে রেখেছে ঘটনা লাগবে, তবে উনি এগিয়ে আসছেন। তো এখন আমি চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, চলে আসবো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, যাবার আগে রিকোয়েস্ট করে যাব, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছে কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুত, এবং শুরু করব আজকের প্রথম ঘটনা। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মোস্তফা চৌধুরী ময়মনসিংহ জেলা থেকে, এবং মোস্তফা তার বন্ধুর মামার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। আর মোস্তফার এই ঘটনায় মোস্তফা আর একটা ব্যাপার বলেছেন যে তিনি এখানে যে নামগুলো শেয়ার করেছেন সেগুলো সবই ছদ্মনাম, কারণ তাকে যে ঘটনা বলেছেন তার বন্ধু তিনি বলেছেন যেন তিনি নামগুলো শেয়ার না করেন। তো সেভাবেই করা হবে। চলে যাচ্ছি মোস্তফার ঘটনায়। মোস্তফার বন্ধুর মামা, তার বন্ধুর নামটা নাই বললাম যেহেতু ছদ্মনাম বলে খুব একটা লাভ নেই, যাই হোক মোস্তফার বন্ধুর মামা যার নাম মহিউদ্দিন, এবং তিনি তখন কলেজে পড়তেন এবং বেশ টানপিটে ছিলেন, ঘোরাফেরা করতেন বন্ধুদের সাথে এবং একটু কেয়ারলেস ছিলেন। মানে কেয়ারলেস বলতে তিনি সবসময় অ্যাডভেঞ্চারাস জিনিসের প্রতি খুব আগ্রহী হতেন, যেখানে তার বন্ধুরা সাজেস্ট করতো যে এখানে গেলে অ্যাডভেঞ্চার করা যাবে সেটাতেই তিনি যেতেন। তো বিভিন্ন জায়গায় গিয়েছেন, ঘুরেছেন ফিরেছেন, এবং তার বিশেষ আগ্রহ ছিল অধিভৌতিক ব্যাপারগুলো সম্পর্কে। তো এই ঘটনার প্রেক্ষাপট হচ্ছে 90 দশকের প্রথম দিক। তখনকার সময় কিন্তু এত বেশি অ্যামিউজমেন্টের ব্যবস্থা ছিল না, শহরেই ছিল না, আর শহরের বাইরের উপশহর বা অন্য অংশগুলোতে আরো কম ছিল। তো তখন মানুষ নিজেদের সাথে গল্প করে সময় কাটাত বেশি, দেখা যেত যে একসাথে আড্ডা দিয়ে সময় কাটাচ্ছেন, গল্প করছেন বিভিন্ন বিষয় নিয়ে। তো এর মাঝে বিভিন্ন টপিক উঠে আসত। এরকমই একটা সন্ধ্যা একবার তো মহিউদ্দিন সাহেব ওই দিন বাড়ির কাজে একটু বাইরে গিয়েছিলেন আত্মীয়র বাসায়। তার বাবার একটা মোটরসাইকেল ছিল 100cc, সেটা নিয়ে গিয়েছিলেন। তো সেখান থেকে বাসায় আসছেন, বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা হওয়ার পর তিনি তাড়াতাড়ি বাসায় একটু দেখা করেই তিনি বেরিয়ে গেলেন বন্ধুদের খোঁজে। তো বন্ধুদের খোঁজে তাদেরকে খুঁজতে খুঁজতে তিনি গেলেন সেখানকার বাজারে। বাজারে গিয়ে দেখলেন যে ওখানে ফ্রেন্ডরা কেউ নাই। তো খুঁজতে খুঁজতে চলে আসলেন তাদের ওখানে একটা নতুন পার্ক হচ্ছিল, মানে একটা পার্ক তৈরি হইতেছিল নদীর পাশে, যেখানে মানুষ বসে বসতে পারে, বেঞ্চি টেঞ্চি দেয়া, বাচ্চাদের জন্য একটা সি স লাগাইছে এরকম। তো সেইখানে তিনি দেখলেন যে পার্কটা তৈরি হচ্ছে, পার্কের পুরাপুরি ওখানে দেয়ালটা উঠে নাই, একটা জায়গায় ফাঁকা এবং নদীটা দেখা যাচ্ছে এখান থেকে। তখন বসন্তের সময়, সুন্দর বাতাস বইছে, গাছপালার বাতাস বইছে এবং নদী দেখা যাচ্ছে চাঁদের আলো পড়ে। তো তিনি খেয়াল করলেন ওই নদীর ওইখানে মানুষজন হাঁটা চলা করতেছে কিছু। তো তিনি চিন্তা করলেন তার বন্ধুরা ওইখানে আছে নাকি, কারণ তিনি জানতেন যে বন্ধুরা বলছিল যে দোস্ত পার্ক হচ্ছে, পার্কে ওখানে আড্ডা দিতে বেশ মজা, যদিও তিনি তখনও যান নাই। তো তিনি তার মোটরসাইকেলটাকে আস্তে করে নিয়ে পাশে রাখলেন, রেখে পার্ক করে নামলেন। নেমে হেঁটে হেঁটে যাচ্ছেন, তো কাছে যেতে যেতেই তার দু একজন বন্ধুর কণ্ঠ তার কানে আসলো। তিনি বুঝতে পারলেন যে এটা তার বন্ধু, দূর থেকেই বুঝলেন তিনি। তো তিনি তাড়াতাড়ি দিকে গেলেন, গিয়ে দেখলেন যে হ্যাঁ, ওই একটা বেঞ্চের উপর বন্ধুরা বসে আছে, গাছের ছায়া পড়ছে চাঁদের আলোতে, বেশ সুন্দর একটা পরিবেশ। তো তিনি যে রাগ করলেন যে বেটা আমার বলস নাই সে হেনতেন। তো বলে আরে কি আর বলবো, আমরা হয়তো চিন্তা করছিলাম তুই আজকে আসবি না। যাই হোক, এখন ভয় ভূতের গল্প করতেছি, কি আর ভূতের গল্প, তিনি বলছে কিসের ভূতের গল্প। তো বন্ধুরা বললো যে আরে বেটা শোন না কি বলতেছে। তো তাদের এক বন্ধু বলতেছিল যে এই যে পার্কটা হচ্ছে এখানকার পাশে নদীর ওই মাথায় ওই সাইড ওই দিকে, ওইখানে আগে শ্মশান ছিল, এখন আর ওখানে দাহ হয় না, বাট মানে এখনো নাকি মানুষজন উল্টা পাল্টা জিনিস দেখে। আবার এই পার্কের যে জায়গাটা অ্যাকোয়ার করে করছে এই জায়গাটাও নাকি মানুষ উল্টা পাল্টা জিনিস দেখত, এই কারণেই নাকি পার্কটাকে তাড়াতাড়ি বানাইছে এই জায়গায়, যাতে মানে এই জায়গাটাকে সিলেক্ট করছে যাতে এই জায়গায় মানুষ না দেখে, কারণ একটু সামনেই যার ইম্পর্টেন্ট মোড় ওখান দিয়ে যেতে হয় পাশে, এবং এর নীরব নিথর থাকে এই কারণে। তো মহিউদ্দিন এসে বলতেছে আরে না না ওরকম কিছু না, এখানে আসলে মনে হয় যে নীরব নিথর থাকে, তো ওই রাতের বেলা সময় দেখা যায় ছিনতাইকারী এরা দাঁড়ায়। তো তার ফ্রেন্ড বলতো আরে বেটা কি উল্টা পাল্টা কথা বলছে, এইখানে ছিনতাইকারী এনে কোথায় দেখছিস তুই, এই জায়গায় একটা ছোট উপশহরে কয়টা ছিনতাই হয়েছে জীবনে, কারে বেটা ওখানে দেখছে। তোরে আমি বলি আমার চাচাই দেখছে, আমার চাচা রাত্রে বেলা আসতেছিল এদিক দিয়া, উনি বাজার করে আনতেছিল রাতের বেলা, তো ওই মার্কেটে থামছে, ওনার একটা কাজ ছিল মার্কেটে জিনিসপত্র কিনে এদিক দিয়ে যাচ্ছিল, তো হাঁটা ধরছে কারণ এ সময় রিক্সা পায় নাই, হেঁটে হেঁটে আসতেছে, তখন শীত বেশ ঠান্ডা ঠান্ডা অবস্থা। তো উনি দেখে যে এক মহিলা এই যে এখন যে পার্ক দেখতেছে যে ইকো দেয়াল করতেছে ওই পাশে, ওদের দেবে আইতেছে একটা চাদর মুড়ি দিয়ে, এরকম চাদর গায়ে দিয়া, তো এরকম করে আইতেছে এবং মনে হইতেছে যে মহিলা মনে হয় ভিক্ষা টিক্ষা চাবে। তো আমার চাচা মনে করছে যে দরিদ্র মানুষ কিছু দেই। তো উনি ওনার ব্যাগ এক হাতে নিয়ে আর এক হাত পকেটে ঢুকায় একটু দাঁড়াইছিল এক সেকেন্ড, তো দেখেন মহিলা হাইটে হাইটে আসতেছে। তো উনি পকেট থেকে টাকাটা বাইর করে আরো সামনে গেছে, তো এই সময় মানে মহিলা ওই রাস্তার কাছে এসে পড়ছে, মানে মূল রাস্তায় উঠবো আর কি। তো হঠাৎ করে তিনি তাকায় দেখে যে মহিলা কিন্তু সামনে তাকায় ছিল, মানে রাস্তার দিকে। তো ঘুরে উনার দিকে তাকায়, উনি যেদিকে আসতেছে, তো উনি তাকায় দেখে যে মহিলার চাদরের ভিতরে কোনো চেহারা নাই, পুরো জায়গাটা মানে বলে কালো, মনে হচ্ছে পুরো কালো চেহারা নাই। তো চাচা তখন মনে করছে যে হয়তো এখানে ল্যাম্পপোস্টের আলো দূরে দেখা যায় না, হয়তো অন্ধকারের মধ্যে মানুষের চেহারা হয়তো চাদরে ঢেকে গেছে। তো তারপরে উনি খেয়াল করলো যে চাদরটা ঠাস করে একপাশে পড়ে গেল মাথার, তো এখানে মনে হচ্ছে মহিলার মুখের জায়গায় কিছু নেই, মানে মাথার জায়গায় কিছু নাই, মাথা ছাড়া মহিলা হাইটে যেতেছে। আর তাকায় আসিল মনে তার দিকে, যখন নাকি ঘুরছিল তখন মনে হচ্ছে তার দিকে তাকাইছে, এখন মাথার থেকে যখন এই কাপড়টা পড়ে গেল মানে মনে হলো যে আর মাথাটাই পড়ে গেল এক সাইডে, মানে চাদরটা এক সাইডে এরকম কাইতে দিচ্ছে, ঢুলিয়া দিচ্ছে মনে মাথায় নেই, মহিলা হাইটটা হাইটে সুন্দর রাস্তা পার হয়ে গেল। তো যখন রাস্তা পার হইতেছে তখন আমার চাচা দেখছে যে এক একটা পা ফেলতেছে, যে পায়ের পাতাগুলো উল্টা আর বড় বড় পা, মানে বড় বড় এক একটা স্টেপ ফেলতেছে, পায়ের পাতাগুলো এত বড় বড়। আমার চাচা আসলে ওই সময় ভয়ে মানে তার মানে আর কোন সেন্সই নাই, সে উল্টা পথে দৌড় দিছিল, ঝাইরা উল্টা পথে মানে এই তার আসেই নাই, উল্টা পথে মানে দৌড়ে গিয়া পরে মেন রাস্তায় উঠছে, ওইখানে গিয়ে অনেকক্ষণ জিরাইছে, জিরায় অন্য রাস্তা ধরে ঘুরে পরে বাসায় গেছিল। যাক মহিউদ্দিন শুনে বেশ মজা পায়, কারণ সেই ভৌতিক ব্যাপারগুলো খুব ইন্টারেস্ট ফিল করে মহিউদ্দিনকে, তাই নাকি? হ্যাঁ, তাহলে তো এরকম জিনিস এখানে এখনো থাকার কথা, ওই থাকতেই পারে, এখানে রাত্রে বয়ে থাক, দেখ আড্ডা দে। তো তার আরেক বন্ধু বলতেছে কেন তোর কি খুব সাহস, তোর দেখতে ইচ্ছা করে? মহিউদ্দিনকে হওয়া দোস্ত, আমার খুব দেখার ইচ্ছা, আমি দেখতে চাই, আমার খুব ইচ্ছা যে আমার সামনে যাতে এরকম কিছু পড়ে। তো তার বন্ধু বলে যে এরকম সাহস দেখাইছ না, এরকম সাহস দেখাইতে গেলে ওই যে শ্মশান ঘাট দেখছিস, ওই দেখ নদীর উই কোনা দিয়ে যে পেঁচায় গেছে, ওখানে যা থাকিস রাত্রেবেলা, ওখানে যদি বাপের বেড়া হস একদিন দাঁড়ায় থাকতে পারলে তাহলে মনোগ্রম তুই কিছু দেখছস। তো ওইদিন বলে ওখানে কি আছে, কারে বেড়া ওখানে যে কি আছে তুই গেলেই বুঝবি, যা দাঁড়ায় থাকিস একদিন। তখন বলে যে হ্যাঁ থাকুম না, অসুবিধা কি, তোরা জানাই যা মনে, হ্যাঁ আমার লোকে জানাই যাইস, আর যাওয়ার সময় আমার কাছে কয়ে যাই যে কখন গেছস, তাহলে তোর কোন সমস্যা হলে বাঁচাইতে পারো। মহিউদ্দিন গাড়ি বেটা কি তোমার বাড়ি লাগবি, তারপর দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায় আর কি। তো যাই হোক, তর্কের এক পর্যায়ে দুই বন্ধুর মধ্যে বেশ তর্ক এবং সাথে বন্ধুরাও যোগ দেয়, এদের মধ্যে দু একজন চলে যায় মহিউদ্দিনের পক্ষে, দু একজন ওই বন্ধুর পক্ষে, এবং মহিউদ্দিন বলে যে ঠিক আছে অসুবিধা নাই, আমি কালকে রাত্রে ওখানে যাব। তো তার বন্ধু বলে কালকে যাইস না, ওই যে নেক্সট ডে যে অবস্থা আছে ওই দিন যাইস, ওই দিন যা যদি তুই ওখানে মনে কর যে দাঁড়িয়ে দাঁড়াস, তাহলে মনে করুন তোর একটা ব্যাপার আছে, তুই বাপের বেড়া। তো মহিউদ্দিন তো খুব রাগ মানে রাগ উড়ে যায়, বলে তুই বলে জানাইস কবে অমাবস্যা আছে। যাই হোক, এই বলে ওই দিনকার মতো তাদের আড্ডা শেষ হয়। তো মহিউদ্দিন বাসায় যাওয়ার সময় তার ফ্রেন্ডকে রাইড দিতেছে মোটর সাইকেলে, আরেক ফ্রেন্ডকে তারা বলতেছে দেখছোস কত বড় ই আমার কয়ে যে এরকম কিসের ব্যাপার হিসেবে, এরকম কত গেছি কত জায়গায় গেছি বেটা, কিচ্ছু নাই আজ এই রা, এইসব কথাবার্তা যারা কয়েকগুলো ভুয়া, এগুলো কয়ে মানুষের ভয় দেখায়, আমি ঠিকই যা মুখানে এসে। তো তার বন্ধুটা তারা ডিসকারেজ করে যে বন্ধুটার সাথে যাচ্ছিল তো চাইস না, জায়গাটা এমনি খারাপ, তুইও এগুলো বলা শুরু করছস, হ্যাঁ দোস্ত জায়গাটা খারাপ, আমি শুনছি অনেকের কাছে, মানুষজন ওখান থেকে যায় না, খারাপ বাতাস আছে, খারাপ জিনিসপত্র দেখে। মহিউদ্দিন কয় না না আমি যাবো, ওর বেশি বাইর বাড়ছে, ওর কথাবার্তার মধ্যে বেশি উদ্যত হয়ে গেছে, ওরে প্রমাণ করতে হবে যে জায়গায় কিছু নাই। তো বলে কিভাবে প্রমাণ করবি, প্রমাণ করবি মানে কি, ওরা আমি বলবো যে তুইও আসবি, তুই হলে থাকবি না। তো তার ফ্রেন্ড বলতে চায় ও যদি তোর সাথে আসে তাহলে তো ভয় পাওয়ার ব্যাপারটা থাকলো না, কোথাও থাকবো না, অন্য ওরা অন্য জায়গায় থাকবে, আমি যাবো ওইখানে, ওখান থেকে যেয়ে আমি ওখানে ধর ঘুরবো বা আমার কোনো একটা টাচ দিবে, আমি ওইটা শেষ করে ওখান থেকে ফেরত আসবো, আইসা ওদের কাছে বলবো যে আমি এটা করে আসছি। বলো আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, ওই দিন মতো মহিউদ্দিন চলে যায় তার বাসায়, এবং সে তার মতো ওই দিন মানে ডিটারমাইন হয় যে সে যাবেই, তার ফ্রেন্ড যেখানে যেতে বলছে। আসলে তখন রক্ত গরম, কেমন কলেজের সেকেন্ড ইয়ারে পড়ে, রক্ত বেশ গরম মহিউদ্দিনের তখন। তো তিনি এটা ডিটারমাইন হন এবং নেক্সট দুই একদিন তিনি এই প্ল্যানটাই করতে থাকেন। এর মধ্যে তিনি ওই বন্ধুদের সাথে আবার দেখা হয় সন্ধ্যার সময় একদিন। তো বলে কি রে তোরা ডেট ঠিক করলি না? তো ফ্রেন্ড বলে আমি তো মনে হচ্ছিলাম তুই ভুলেই গেছস। তো বলে না আমি কেন ভুলবো, আমি তো মানে চ্যালেঞ্জ নিচ্ছি, আমি যাবো, আর আসতে পারলে কি করবি তোরা, আমি যে আসি এবং তোরা ই করে কা তোর নাম রেখা তুমি রুস্তম, তুই বিশাল কিছু এই সেই। না না রুস্তম রুস্তম বললে হবে না, আমি যদি যায় আসতে পারি তাহলে তোমরা সবাই মিলাই যে আমরা যে কজন আছি আমাদের সবাইকে নিয়ে তুমি এখানকার যে চাইনিজ রেস্টুরেন্ট হয়েছিল তোমার চাইনিজ খাওয়া। তো ওই ফ্রেন্ড বলে আচ্ছা ঠিক আছে সই। তো যাই হোক, ওই বন্ধুকে দেখা গেছে সিরিয়াস ডিটারমাইন হয়ে যায় এবং ও তখন বলে আমি তোর জন্য ই করতেছি, মানে সিস্টেম বলতেছে কেমনে কি করতে হবে। তো বুঝা চিন্তা ভাবনা করে পরে বলে শোন অমুক দিন এই অমাবস্যা হবে, অমাবস্যার দিন চাঁদ থাকবে না, এবং এগুলা কিন্তু খারাপ টাইম ধরে বলে দিতেছি আমি। মানুষ হয় ভরা পূর্ণিমা বা অমাবস্যাতে মানুষজন ভয় পায়, তোরে আমি এটা আগেই বলে দিতেছি ওই জায়গাটা খারাপ। কারণ তুই বিশ্বাস করিস না করিস এটা তোর ব্যাপার, বাট আমি বলে দিতেছি আমার বলার দায়িত্ব তোকে যে ওই জায়গাগুলা খারাপ, মানে খারাপ জিনিস আছে ওই জায়গায়। তো তুই ওখানে যাবি, যাওয়ার পর ওইটা তো অ্যাকচুয়ালি পুরাতন শ্মশান, এখন ওইখানে পোড়ায় টোড়ায় না। তবে ওইখানকার একটা রিজন আছে যেখানে নাকি এখনো খুললে নাকি হাড়গোড় পাওয়া যায় মাটির তলে, মানে ওইখানে আগে নাকি সাধকরা যাইত যারা নাকি তন্ত্রমন্ত্র করে, এরা শ্মশান আইত এখানে সাধনা করত। তো বিভিন্ন জিনিস ওরা এখানে পুত্তা মুত্তা রাখছে, ওই বিভিন্ন মাটির হাড়ি হাড্ডি উড্ডি অনেক কিছু এখানে পোতা আছে, ওই পুরানো ওই পোড়ানো লাকড়ি অনেক কিছু আছে আছে এই জায়গায়, মানে কোচাইলেই পাওয়া যায়। তো তুই যে কোনো একটা জিনিস ছুরি দিয়ে কোচায় আনবি, মহিউদ্দিন বলে যে আমি একা একা যে কোচা আনবো, আইন না কোথায় আনুম, কোথায় আনবো মানে আমরা তোর লগে যাবো, তোর আগের লেগে যাবি, আমি তো আমার নিজের সাহস দেখাইতে যেতেছি। না না আমরা তোর লগে যাবো মানে আমরা একসাথেই বাইরামু, তুই বাইরাবি অমুক রেনিয়া, তার এক বন্ধুর কথা বলে অরণিয়া বাইরাবি, বাইরে আসবি তুই আমার বাসায়, আমি অমুক রেনিয়া মানে আর একটা মোটরসাইকেলে আমু আইসা, আমরা সবাই ওই একটা চাতাল আছে পুরান চাতাল ওই এলাকার থেকে বেশ দূরে, ওই জায়গাটা একটা চাতালের মতো, মানে এটা একটা সময় হয়তো কোন একটা অংশ ছিল মন্দিরের, এখন এটা নাই, এখন পুরোপুরি ওই জায়গায় দেয়াল টেয়াল ধ্বংসাবশেষ। ওখানে বসে আমরা আড্ডা দেবো, আমরাও তো সাহসী, আমরা তো তোর মতো ভীতু না। তো মহিউদ্দিন আলোচিত উঠে কি আমি তোরে কইছি ভীতু, আমি তোরে কইছি বেটা, না মানে তুই তো বেশি সাহসী, লেগে তুই যাবি আর আমরা কম সাহসী, আমরা ওখানে বসে থাকুম, তুই ওখান থেকে যে কোনো একটা জিনিসের নাম করে দেখাবি এই তো। আর মামা ডিস্টেন্স কিন্তু আছে, মানে তুমি যে আমাদের এনটা যাইবা তাও কিন্তু প্রায় দেড় কিলোমিটার বা দুই কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। তোমার দিনকে এটা কোনো ব্যাপার না, আমি তো কইছি যে আমি যাবো, অসুবিধা নেই। তো কবে যাবি? এই তো সামনের অমুক তারিখে অমাবস্যা। যাই হোক, তারা ডেট ঠিক করে ফেলে, মহিউদ্দিনও মোটামুটি ডিটারমাইন্ড সে যাবে। তো ওই দিন তারা আড্ডা দিয়ে চলে যায় এবং তাদের মধ্যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ভাব এরকম একটা অবস্থা। তো তার বন্ধুরা তার সাথে আড্ডা শেষে যাওয়ার সময় ওই বন্ধু যে নাকি চ্যালেঞ্জ লাগছে, সে তার আবার বলে দেখিস মামা আমি কিন্তু এখনো টাইম দিলাম, যদি না হয় তাহলে কিন্তু এখনো পিছিয়ে যেতে পারোস। মহিউদ্দিনের আরো রোগ চাপে, এটাতে আরো রোগ চাপে, সে বলে যে এটা দেখা যাবে টাইম মতো সবই দেখা যাবে বলে তারা চলে যায়। যাই হোক, এর মধ্যে দুই একদিন তাদের আবার দেখা হয়, কিন্তু ওই দেখা যাচ্ছে যে মহিউদ্দিনের একটা মনে মনে রাগের মতো তৈরি হয়েছে তাদের প্রতি, যে ওরা তাকে এত ই মনে করতেছে কেন, আর সে আসলেই সাহসী এসে প্রমাণ করবে। তাদের আড্ডা ওই বিষয়ে জমতেছে না, এখন টোটালি ব্যাপারটা তো চলে গেছে ওই চ্যালেঞ্জে। যাই হোক, নির্দিষ্ট রাত চলে আসে যেদিন নাকি ওই তাদের এই চ্যালেঞ্জ নেওয়ার পালা। মহিউদ্দিন সারাদিনই বেশ ই ছিল, মানে কি বলে টেন্সড হয়েছিল সারাদিন, বা তার মানে নার্ভ বেশ শক্ত হয়েছিল যে সে কখন যাবে, কি করবে, কিভাবে কি করবে চিন্তা করতেছে। সে বাসায় একটা তার এরকম চুরি ছিল, সেটাকে সে একটা ইসের মধ্যে পেঁচায় রাখছে, কোমরের মধ্যে নিয়ে যাবে রাতের বেলা। তার বাবার ড্রয়ার ঘেটে সে একটা ফ্ল্যাশ লাইট বের করছে, যেটা তার বাবার আগে ছিল, এটা একটা ছোট চিকন ফ্ল্যাশ লাইট, দুইটা ডাবল ব্যাটারিতে চলে, ওইটারও সে দুইটা ব্যাটারি কিনে লাগায় দেখছে যে আলো ভালো হয়, ওইটা নিয়ে রাখছে। এই মোটামুটি প্রিপারেশন, তার মোটরসাইকেল তো আছেই, তো সবকিছু রেডি করে সে বসে আছে। আজকে আর বাইরে যাচ্ছে না সন্ধ্যার পরে, তো তার মা এসে জিজ্ঞেস করছে সন্ধ্যার পর, কি তুই আজকে বেরুলি না, কি আজব ব্যাপার, যেহেতু ও তো বেরে বাইরে চলে যায় বিকালবেলা, বাইরে যাচ্ছে না, মা জিজ্ঞেস করছে বেরুলি না, বলে না আজকে যেতে ইচ্ছা করতেছে না, রাতের বেলা ফ্রেন্ডের সাথে দাওয়াত আছে। বলে কার সাথে দাওয়াত? তো সে ওই যে বন্ধুর সাথে যাবে তার কথা বলে, যমকের বাসায় দাওয়াত আছে। যে রাতের বেলা কিসের দাওয়াত? আরে ওর চাচার বিয়ে ঠিক হয়েছে, এর জন্য খাওয়া দাওয়া হবে, যাইতে হবে ওইখানে, এখন এর জন্য এখন কিছু খাবো না, এখন বিরক্ত করো না। তার মাকে এটা বলে, তো তার মা একটু চিন্তা করে, ছেলে রাতের বেলা কই যাবে এরকম, তো দোয়া পড়ে ফু দিয়ে যায় ছেলেকে, আর বলে রাত্রে বেলা বাসার থেকে বেরোলে বাবা সবসময় দোয়া পড়ে বেরোবা, তার মা তাকে দোয়া শেখাইতে থাকে। তো সে খুব একটা মানে শোনে আর কি, মাকে তো আসলে ডিজার্টেড করতে পারে না, শুনে শুনে বলে আচ্ছা আচ্ছা পড়বো পড়বো। তো তার মা তাকে তারপরে তাকে অনেকবার দোয়া পড়ে ফুটু দিয়ে তারপরে মা যায়। তো সে বসে থাকে, তার টাইম কাটতেছে না কাটতেছে না, মহিউদ্দিন অনেকক্ষণ চেষ্টা করে টিভি দেখতে, তাই টিভিতে মানে তার পছন্দের কিছুই হইতেছে না। একসময় সে এটা বন্ধ করে চুপচাপ শুয়ে থাকে, সময় পার হচ্ছে না পার হচ্ছে না। এদিকে মহিউদ্দিনের মনের মধ্যে একটা প্রেশার তৈরি হচ্ছে, মানে সময় কাটছে না এবং চিন্তা করতেছে কি করবে, ওখানে গেলে কিভাবে হবে, সব চিন্তা ভাবনাগুলো মাথায় আসতেছে। তো তাদের আসলে বেরোনোর কথা রাত এগারোটার সময়, বাসায় যদিও বলছে আরো আগে বের হয়ে যাবে, কারণ বাসায় এত রাত বললে বেরোতে দিবে না। তো 11টার সময় তার বন্ধু রোমানের আসার কথা তার এখানে, এবং রোমানকে নিয়ে সে রওনা দেবে। রওনা দিয়ে সে পৌঁছাবে তার বন্ধু আজাদ, যার সাথে তার এই বেট, আজাদের বাসায়। আজাদের বাসায় গিয়ে আজাদ সহ তারা একসাথে চলে যাবে, তাদের আজাদের সাথে আরো একটা বন্ধু থাকবে, এবং তারা সবাই মিলে যাবে সেই যে পুরনো মন্দিরের চাতালের কাছে, ওইখানে গিয়ে ওদেরকে নামিয়ে মহিউদ্দিন একা মোটরসাইকেল নিয়ে চলে আসবে সেই পুরনো শ্মশানে। এবং সেখানে কিন্তু সেই শ্মশানের একদম কাছে কিন্তু মোটরসাইকেল নেওয়া যায় না, রাস্তার পাশে মোটরসাইকেল পার্ক করে তাকে হেঁটে যেতে হবে। তো এইসব চিন্তা ভাবনা তার মাথায় আছে, এর জন্য তার মাথাগুলো কাজ করতেছে না, চিন্তা করতেছে কখন আসবে রোমান, আসলে যদি একটু আগে আসতো কথা বলতে পারতাম। তো যাই হোক, একসময় সে দেখলো ঘড়ির দিক তাকায় থাকতে থাকতে টায়ার্ড হয়ে সে দেখলো যে একসময় 11টা বেজে গেল, কিন্তু রোমানের তখনও দেখা নাই। তো ওদের খুব মানে মন মেজাজ খারাপ হয়ে গেল মহিউদ্দিনের, সে চিন্তা করলো যে ওরা কি আমার সাথে ইয়ার্কি করতেছে। মানে তখনকার সময় আসলে সেল ফোন ছিল না, মোবাইল ফোন ছিল না, আর তার বন্ধু রোমানের বাড়িতে ল্যান্ড ফোনও নাই। সে যে একটা ফোন করবে, মানে তার পাশে কিন্তু ফোন ছিল, কিন্তু সে ফোন করে যে রোমানকে পাবে সেটা হবে না। তো যাই হোক, সে একেবারে 11টা 15 পর্যন্ত দেখলো, দেখলো যে না আসলে এখন আসলে ওয়েট করে লাভ নাই, আমি একাই বের হয়ে আজাদের বাসায় চলে যাই। তো সে যে বাইরে এলো বাসার থেকে, আসতে করে সবকিছু তার চাবি তার ফ্ল্যাশ লাইট এগুলো নিয়ে ছোট্ট একটা ব্যাগ নিছে, ব্যাগের মধ্যে এগুলো রাখছে আর সেই চুরিটাও রাখছে ব্যাগের ভিতরে রেখে সে আস্তে করে বেরিয়েছে। বের হয়ে চুপি চুপি তার মোটর বাইকটাকে বের করলো, বের করে সে রাস্তায় নিয়ে আসলো, যে বাসায় যাতে না বুঝে যে সেই 11টার পরে বেরোচ্ছে। তো রাস্তায় যখন বেরিয়েছে, রাস্তায় তখন একেবারে নিশ্চুপ তাদের যে এলাকা, সে এলাকার মধ্যেও মানে একদম শব্দ নাই, ঝিঝি পোকা ডাকতেছে ঝিঝি করে, মানে উপশহর, মানে এটা কিন্তু আসলে শহর না, একদম উপশহর। সেখানেও কিন্তু অনেক গাছপালা, অনেক প্রাকৃতিক একটা এনভায়রনমেন্ট, এবং এর মাঝে এই রাত 11টার পরে সে যখন মোটরসাইকেলটি নিয়ে রাস্তার মধ্যে দাঁড়া করেছে, তখন দেখতেছে 11:30 বাজে, 11:30 মানে ভীষণ রাত সেখানে। তো সে চিন্তা করলো এখন মোটরসাইকেল স্টার্ট দিলেও কিন্তু বাসায় শব্দ পাবে কেন এত নিশুতির মধ্যে। সে মোটরসাইকেলটা ঠেলে নিয়ে আরো সামনে নিয়ে গেল তাদের ওই রাস্তার মাথায়, সেখানে যে ততক্ষণ মধ্যে সে ওয়েট করতেছিল যে রোমান যদি আসে। তো সে 2-3 কিক দিল, স্টার্ট হয়ে গেল মোটরসাইকেল। তো সে উঠে বসে চিন্তা করতেছে যে আমি কি আর কিছুক্ষণ ওয়েট করব। এই মন এরকম করতে করতে সে কিন্তু আরো 10-15 ওয়েট করে, তখন অলরেডি 11:45 মানে 12:15 বেজে যায়। তো চিন্তা করে যে না আর ওয়েট করা চলে না, রোমান মনে আসবে না। তো সে রওনা দেয় আজাদের বাড়ির দিকে। তো যাচ্ছে, রাস্তাঘাট একদম ফাঁকা, কারণ সে যে রাস্তা দিয়ে আজাদের বাড়ি যেত সেটা হচ্ছে একেবারেই মানে উপশহরের একদম ই রাস্তা, নীরব রাস্তা, সেটা দিয়ে যাচ্ছে। দুই পাশে বড় বড় গাছ, অনেক পুরনো গাছ তাদের ওইখানে, এবং গাছের ডালপালা একদম মেলে আসছে উপরে। রাস্তা মোটামুটি পিচ ঢালা, এবং সেখানে রাস্তাটা অনেক পুরনো পিচ ঢালা, রাস্তা একটু এবড়ো থেবড়ো হয়ে গেছে, এটার উপর দিয়ে চালা যাচ্ছে। তো যেতে 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 সে যখন রোমানদের বাসায় পৌঁছায়, এরকম নীরব রাস্তা দিয়ে গেল, তার 12:01 বেজে যায় রোমানদের ওইখানে, 12:01 বাজে রোমানের বাসায় যখন গেছে, দেখতেছে পুরো বাতি নিভানো, রোমানদের দোতলা বাসা এবং পুরোটাই বাতি নিভানো, চাঁদের আলো পড়ছে, এবং তাদের ওখানে একটা বাগান বিলাসের গাছ, সেটা ফুলগুলো মনে হয় চাঁদের আলোতে ঝকমক করতেছে আরো। এখন ব্যাপার হচ্ছে যে সে তো ডাকতে পারবে না এখান থেকে, নিচে যে দারোয়ান সেও মনে হয় ঘুমায় গেছে, মানে একদম অন্ধকার বাসা, ডিপ ব্ল্যাক। তো সে তখন চিন্তা করলো, একটু মহিউদ্দিন তখন একটু কনফিউশনে পড়ে গেল যে সে কি আসলেই যাবে নাকি সে ফিরে চলে যাবে, মানে একটা ডিলেমার মধ্যে পড়ছে সে। চিন্তা করতে করতে সে চিন্তা করলো যে আচ্ছা যাই, আমি যাই গিয়ে দেখি ওই চাতালের কাছে আগে যাই, ওইখানে কি আজাদটা চলে গেছে কিনা। তো সে আস্তে আস্তে মোটরসাইকেল চালায় চালায় চাতালের দিকে যাচ্ছে, কারণ চাতালের দিকে যেতে গেলে আরেকটা রাস্তা ধরতে হয়, এটা ঘুরে গিয়ে ওই নদীর পাড় ঘেঁষে যাবে। তো সেই রাস্তা ধরে সে যাচ্ছে, রাতে কোনো যানবাহন নাই, একদম নিশ্চুপ নিশুতি রাস্তার, যেখানে তার হেডলাইট পড়তেছে ইয়েলোইশ কালারের, তখনকার গোল হেডলাইট, এবং আলো একদম ডিরেক্ট করা, সুতরাং মোটরসাইকেলের যে অল্টারনেটার সেটার সাথে ওঠানামা করে আলো, যখন সে এখান থেকে তার এক্সেলারেশন বাড়ায় তখন আলো বাড়ে, কমালে কমে যায় এবং কাঁপে আলোটা। তো এইভাবে করতে করতে সে একসময় দূরে চাতালের ওই অংশটা দেখতে পেল যে এই পাশে বাঘ নিয়ে চলে গেছে, মানে গাছগাছালির মধ্যে দিয়ে ঘাস, ওদিকে মাঝখানে চাতালের যে একটা ইসের মতো ডোমের মতো এটা দেখতে পেল, কেমন যেন একটু ভয়ঙ্কর মনে হচ্ছে তার কাছে। তো যাই হোক, মহিউদ্দিন তারপরও চিন্তা না করে মোটরসাইকেল নিয়ে চলে আসলো, একদম কাছাকাছি এনে যখন দাঁড়ালো সে ওখানে কোনো মোটরসাইকেল দেখল না। তার বন্ধু কিন্তু যদি আসা আজাদ, তারও কিন্তু মোটরসাইকেল থাকবে ওখানে। মোটরসাইকেল নাই। তো সে একটু ভিতরে ভিতরে একদম মুশফড়ায় গেল, চিন্তা করলো যে এটা কেমন হলো, ও আসলো না। তো তখন নিজেই চিন্তা করতেছে আমি কি ভয় পাই, আমি যদি ভয় পাই তাহলে তো আমার এই চ্যালেঞ্জই লাগা উচিত না, এখানে তো মানে চ্যালেঞ্জ থাকা উচিত না, এখানে কেন আমি তাহলে ভয় পাইতেছি, কিসের ভয়, আমি তোদের সাথে চ্যালেঞ্জ করে আসছি। তারপরে চিন্তা করলো যে আমি এখান থেকে নেমে একটু চাতালার ওইখানে গিয়ে দেখি ওরা আছে কিনা। তো সে মোটরসাইকেলটাকে রাখলো, মোটরসাইকেলের সাউন্ডটা যে হচ্ছে এটাই অনেক জোরে মনে হইতেছে, বেশ লাউড একটা শব্দ, মানে মনে হচ্ছে যে এই শব্দটাই চারিদিক কঙ্কর করে ফেলবে এরকম একটা শব্দ, ডক 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 ডক। তো সে যখন এটা বন্ধ করলো মোটরসাইকেলটা, তখন হঠাৎ করে মনে হলো যে একদম মানে নিঃশব্দটা চেপে ধরছে চারিদিক থেকে এরকম একটা অবস্থা, এবং তার কাছে মনে হলো যে মানে একটা প্রাণের যে আরেকটা চিহ্ন, এই মোটরসাইকেলের সাউন্ডটা বা মোটরসাইকেলের যে ইঞ্জিনের শব্দটা তার কাছে মনে হচ্ছিল এটা একটা লাইভ জিনিস, মানে তার সাথে আছে। এখন মনে হচ্ছে যে সে পুরাই একা, এখানে কেউ নাই, নিস্তব্ধ চারিপাশ। তো সে ভয় পাইছে, কিন্তু মহিউদ্দিন বেশ ভয় পেল, সে চাবিটা খুলে আস্তে আস্তে হেঁটে হেঁটে সে গেল ওই ইসের মধ্যে দিয়ে ঢুকলো, পাশে এখানে এরকম ভেড়ার মতো আছে পাই যে ঢুকে গেল ভিতরে, হেঁটে সে ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছে চাতালের দিকে, তার দেখার ইচ্ছা তার বন্ধুরা ওইখানে আছে কিনা। তো সে আস্তে আস্তে হেঁটে একদম চাতালের কাছে গেছে, যে দেখতেছে একদম খাকা করতেছে, ওই চাতালটা চারিদিকে খোলা এরকম দরজার মতো করা, এবং উপরে একটা ডোমের মতো আছে আর একেবারে পানির পাশে। তো ওইখানে গিয়ে সে দেখতেছে না ওখানে কেউ নাই, খাকা করতেছে জায়গাটা কেমন জানি। তো এই জায়গাটা কেন বানাইছিল তার আদৌ কোনো আইডিয়া নাই, হতে পারে একটা সময় হয়তো এটা কোনো মন্দিরের অংশ ছিল, এখন হয়তো ভগ্নাংশ, এখন কিছুই নেই এখানে। তো যাই হোক, সে ওই জায়গায় কিছুক্ষণ দাঁড়ায় থাকলো এবং তার ভয় লাগতেছে কেমন জানি, বাতাসটা ঠান্ডা ঠান্ডা, বসন্তের সময় কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে গায়ে। যাই হোক, সে ওখান থেকে হেঁটে বেরোলো, বেরোয় চিন্তা করলো আমি যেহেতু এখানে আসছি আর বেরোইছি, আমি ঠিক ওখানে যাবো, আমার সাথে মনে হয় ওরা এটা একটা গেম খেলছে, ফাইজলামি করছে, যে আমাকে এরকম বের করবে, করে ওরা যাবে না, আমাকে মনে করছে ভীতু, আমি হয়তো যাব না বা সামথিং লাইক দ্যাট, বা তারা এটার কোনো পার্ট হইতে চাইতেছে না বা আমার নিয়ে মজা নিবে, আমি ঠিকই যাবো ওইখানে, আমি যে ওখান থেকে মাটি খুঁড়ব, খুঁড়ে আমি যদি নাও পাই মানে কোনো কিছু, আমি খুঁজে বের করবো ওইখান থেকে, মানে সেটা মানে কিছু একটা ওখান থেকে সে বের করবেই, এটা সে মনে মনে ডিটারমাইন্ড হয়ে কিন্তু হাঁটা দিল, তার রাগ উঠে গেছে, জিদ উঠছে। হাঁটতে হাঁটতে সে চলে আসলো মোটরসাইকেলের কাছে, সে মোটরসাইকেলের স্টার্ট দিল কিক করে কয়েকবার, স্টার্ট হওয়ার পর মোটরসাইকেল নিয়ে রওনা দিল সামনে। তো দেখ জানি যে রাস্তাটা কোন দিকে, তো বেশ খানিকটা এগিয়ে সে যখন নাকি ডানে মোড় নিয়ে ঢুকছে, মানে মূল যে রাস্তাটা চলে গেছে পুরনো শ্মশানের দিকে, ওদিকে যেতে, তো গিয়ে দেখতেছে ওইখানে কিন্তু আর ওই পিচ ঢালা রাস্তা নাই, রাস্তা মানে মাটিতেই করা, ভাঙাচোরা, আগে ইট স্পলিং ছিল ওগুলো ভেঙে গেছে, ওইটার উপর দিয়ে সে যাওয়া শুরু করলো, মোটরসাইকেল বেশ ঝাঁকি খেতে খেতে যাচ্ছে, হ্যাঁ, এবং ধুলা উঠতেছে চাকা থেকে, এবং এই জায়গায় বাঁপাশটা পুরোপুরি জঙ্গলা টাইপের, এখানে মনে হইতেছে যে বাঁপাশ থেকে যে কোনো সময় শিয়াল টিয়াল বেরোয় আসবে, সাপখোপও থাকতে পারে, গাছের বড় বড় ডাল এদিকে চলে আসছে, আর ডান দিকে মানে পানি সামনে, যে ডান দিকে পানির এই পাশ থেকে শুরু হলো আবার কিছু গাছপালা, আর সেই গাছপালা পার হয়ে কিন্তু বেশ খানিকটা ফাঁকা জায়গা বেরিয়ে আসলো, এবং এই ফাঁকা জায়গা দেখেই মহিউদ্দিন বুঝতে পারলো যে সামনেই শুরু হয়ে গেছে সেই পুরনো শ্মশানের জায়গাটা। তো সে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে সামনে, এবং তার হেডলাইট পড়তেছে শুধু সামনে, ডানের ফাঁকা জায়গাটা হালকাই দেখা যাচ্ছে, একসময় সে বুঝলো যে আমার কোথাও এখানে মোটরসাইকেল রেখে ঢুকতে হবে ডানে। তো সে মোটরসাইকেলটা ডানে রাখলো, আস্তে করে পাশে এনে তার সে কমপ্লিট স্টপে গেল, তারপর স্টার্ট বন্ধ করে দিল, সেই আগের মতোই পুরো নিঃসঙ্গতা পেয়ে বসলো, তার কাছে মনে হলো যে আসলে সেই একমাত্র মানুষ সেখানে আছে। আর প্রচন্ড ঝিঝি পোকার শব্দ, রাতের নৈঃশব্দ। তো সে বাইকটাকে রেখে স্ট্যান্ডে দিয়ে সে আস্তে করে হেঁটে নামলো ওখান থেকে, হেঁটে ঢুকে গেল ওই জায়গা ফাঁকা জায়গাটার ভেতরে। তো ফাঁকা জায়গা ধরে সে হেঁটে চলতেছে নদীর দিকে, এটা কিন্তু আকাশের আলোতে হাঁটতেছে সে, মানে অন্ধকারের মধ্যে কিন্তু আকাশের একটা আলো থাকে, তো সেই আকাশের আলোতে বোঝা যাচ্ছে নদীটা সামনের অংশটা, আর এই পাশের যে গাছগাছালিগুলো আছে এইগুলো পুরো ডার্ক হয়ে আছে, ওগুলো দেখা যাচ্ছে না, এবং এর মাঝে মাঝে দেখা যাচ্ছে জোনাকি উঠতেছে, এবং জোনাকির আলো খুব বেশি ঘন হয় না, কিছু জোনাকি উড়ে উড়ে যাচ্ছে। এই অবস্থায় হাঁটতে হাঁটতে সে সামনের দিকে যাচ্ছে, তো চিন্তা করলো ফ্ল্যাশলাইটটা বের করবে কিনা। তো ফ্ল্যাশলাইট বের করার আগে চিন্তা করলো যে আমাকে বুঝতে হবে যে এখানে গাছটা কোথায়, এখানেই কিন্তু সেই বড় বটগাছ থাকার কথা, তার বন্ধুরা বলে দিছিল যে বড় বটগাছটা আছে এখানে, এবং এই বটগাছটা বেশ পুরনো বটগাছ, এটা বেশ পুরনো, বেশ চওড়া, মানে এটা মনে করে তিন চারটা মানুষ লাগবে বেড় পেতে, এবং তার একটা অংশ নেমে গেছে পানিতে নেমে গেছে, এবং এই বটগাছের নিচেই নাকি যারা আসতো আর কি, তান্ত্রিক বা অঘরী যারা আসতো, তারা এখানে এসেই অনেক রকম রিচুয়াল করত। তো ওইখানেই নাকি ওই জিনিসপত্র পুঁতে রাখা আছে অনেক কিছু। তো সে চিন্তা করতেছে বটগাছটা কোথায়। এই চিন্তা করতে করতে মহিউদ্দিন চিন্তা করলো তার ব্যাগের থেকে সে হাত দিয়ে নেওয়া হবে। তো ব্যাগের মধ্যে হাত দিলে একটু ভয়ও লাগতেছে, বুকটা ধুকপুক ধুকপুক করতেছে, কেননা মনে হচ্ছে পুরো জায়গাটায় কিছু নাই। এবং এই অন্ধকারের মধ্যে এই পানির মধ্যে যে মাঝে মাঝে বাতাস লেগে একটা ঠান্ডা আবহাওয়া তৈরি হইতেছে সেটা সে বুঝতেছে। তো সে তার ব্যাগ ঘেটে বের করলো ফ্ল্যাশ লাইটটা, সাথে ছুরিটা, দুটাই বের করলো। ছুরিটা নিয়ে সে কোমরে বেল্টের সাথে গুঁজে রাখলো, আটকায় আছে আর কি, যেহেতু ছুরির এই পাশটা একটু মোটা, ওটা তো বেল্টের সাথে আটকায় গেল। আর ফ্ল্যাশ লাইটটা হাতে নিয়ে সে মেরে দেখলো যে হ্যাঁ, আলো পড়ে সামনে। যেখানে আলো পড়ে জায়গাটা একটু অন্যরকম লাগে। তো চিন্তা করলো এর থেকে রাতের এই আকাশের আলোতে হাঁটাই বেটার। তো সে দূরে একবার আলো মারলো, মানে একদম সোজাসুজি না মেরে সাইড করে। ওইখানে গিয়ে দূরে অবয়ব দেখলো, বিশাল বটগাছের অবয়ব। সে বুঝতে পারলোই তো বটগাছ পেয়ে গেছে। তো সেই দিকে হাঁটা ধরলো, সে লাইট নিভায় আস্তে আস্তে হেঁটে যাচ্ছে এবং এই রাতের শব্দগুলা পাচ্ছে। ভয়ঙ্কর একটা পরিবেশ মনে হইতেছে, যে কোনো সময় এই যে গাছগাছালি ভেতর থেকে কিছু একটা বের হয়ে আসবে এরকম, মানে বন্য শিয়ালের ভয় তো সে পাচ্ছেই। এবং রাতের যে মানে নিশাচর প্রাণীর ডাক সেগুলো সে পাইতেছে। এখন মহিউদ্দিন কিন্তু শিওর না কোনটা কিসের ডাক, সেটাও সে বুঝতেছে না। রাতের পোকাও যে সব চিনে সে, যেগুলো ডাকতেছে সেগুলো সে জান না। জোনাকে চিনতেছে, ঝিলি পোকা চিনতেছে। হঠাৎ দূরে শিয়াল ডাকা শুরু করলো এবং এক নাগাড়ে ডেকে চললো। তো শিয়ালের ডাকগুলা সে বুঝতেছে যে শিয়াল এরকম ডাকে রাতের বেলা। তো হঠাৎ মনে হলো শিয়ালের ডাকগুলো আস্তে আস্তে কাছায় আসছে, আরো মানে যেখান থেকে সে শুনছে প্রথমে তার থেকে কাছায় আসছে। তো সে চিন্তা করলো যে আমাকে একা পেলে কি শিয়াল দল বেঁধে আক্রমণ করবে নাকি। আমার চিন্তা করতেছে যে আমি তো যাচ্ছি শ্মশানে, এখান তো পুরাতন শ্মশান, এখান তো নতুন কোনো কিছু হচ্ছে না। আবার যদি এখানকার ওই যে তান্ত্রিক মান্ত্রিকরা কোনো মানে সাধনা করতে কিছু নিয়ে আসে এখানে, আমি যদি এগুলোর মধ্যে পড়ি, এগুলো চিন্তা করতেছে। তবে সে জানে যে অনেক সময় নাকি তান্ত্রিকরা করে সাধনা, বাট কাউকে দেখলে কিছু বলে না, তারা মানে এমন ইশারা করে চলে যেত ওখান থেকে, সেটাও সে জানে। তো যাই হোক, এটা এগুলো সে শুনছে মানুষের কাছে, আগে বন্ধুদের বা পরিচিত মানুষের কাছে। যাই হোক, সে হেঁটে হেঁটে সামনে যাচ্ছে। তো হাঁটতে হাঁটতে বটগাছটা কাছে আসলো, বোঝা যাচ্ছে বিশাল মানে অন্ধকার। বটগাছের নিচটা একদম ঝমাট বাঁধা অন্ধকার, মনে হচ্ছে চারিপাশে আকাশের আলো যতটুকু আসে আসে, বটগাছের নিচটা একদম ঝমাট বাঁধা অন্ধকার, মানে একদম পুরা। এবং এই পাতার ফাঁক দিয়ে চাঁদনি রাত হলে চাঁদের আলো পড়ত, এখন কিছুই পড়তেছে না, মানে আকাশের আলোটাও ওই ফাঁক গলে বেরোচ্ছে না। তো সে ভাবলো যে এখন ফ্ল্যাশ লাইটটা ব্যবহার করার সময়। তো সে ফ্ল্যাশ লাইটটা মারলো, মেরে দেখলো যে বটগাছের নিচের জায়গাগুলো পড়ছে। কেমন জানি একটু তার ভয় লেগে উঠল, জায়গাটা জানি কেমন অন্যরকম। তো যাই হোক, আস্তে আস্তে যে চলে আসলো বটগাছের পাতার নিচে, যেখানে বিশাল মানে ছাউনির মতো মেলে আছে পাতাগুলা, এবং জায়গাটা ঠান্ডা, মানে অন্য সময়ের থেকে অনেক বেশি ঠান্ডা। মানে এই জায়গায় এসে তো শীত লেগে গেল, তার গায়ে একটা জ্যাকেট ছিল, একটা লেদারের জ্যাকেট ছিল, তারপরও তো শীত লাগা শুরু করলো। যাই হোক, হাঁটতে হাঁটতে সে বুঝতেছে না কোথায় কি করবে, তো কোথায় খুঁড়বে সে কি দেখতেছে। মাটি সে আন্দাজ করতেছে যে এখানে কিছু থাকতে পারে, ওখানে কিছু থাকতে পারে, এরকম চিন্তা করতে করতে একটা জায়গায় সে চিন্তা করলো, তার নর্মাল সেন্সে আসলো বটগাছটা যেখানে আছে তার সোজা মাঝখান দিয়ে একটা এরকম খোড়লের মতো নেমে গেছে। একটা জায়গা দেখে মনে হলো যে এই জায়গায় হয়তো মানুষ খোড়ল টোড়ল করছে, কোনো মাটি টাটি কিছু খুঁড়ছে কোনো সময়। এটা চিন্তা করে সে চিন্তা করলো এই জায়গায় আমি ছুরি দিয়ে একটু মানে কিছু খুঁড়ি। এরকম চিন্তা করে সে ওখানে গেল, যে হাঁটু গেড়ে বসলো, ফ্ল্যাশ লাইটটা কিন্তু জ্বালানো তার তখনও, আর কেমন যেন ভয় লাগতেছে তার। ফ্ল্যাশ লাইটটাকে সে মাটির উপর রাখলো, রেখে ছুরিটা দিয়ে খোঁচা দিল মাটির গোড়ায়। দেখলো মাটির গোড়াটা মোটামুটি নরম, মানে খুব শক্ত না, আবার একদম মানে নরমও না। তো এরকম যখন সে খোঁচা দিয়ে মোড়াইছে তখন ধুলার মতো উড়ে গেছে। আবার দিল, আবার দিল, এরকম তিন চারবার খোঁচা দেওয়ার পর হঠাৎ তার কাছে মনে হলো যে বটগাছের মধ্যে একটা ঝাঁকি পড়লো, মানে মনে হলো যে পাখি অনেকগুলো যদি উড়ে যায় এরকম পট 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 করে, এরকম করে পাখি ওড়ার মতো শব্দ পাইল অনেকগুলো। সে চিন্তা করলো যে হইতে পারে নিশাচর পাখি থাকতে পারে এখানে, এগুলো হয়তো বসেছিল উড়ে গেছে। তো এটাতে সে আর এতটা ঘায় মাখল না, সে আবার এরকম খোঁচাচ্ছে। একটু পরে সে আবার একটা শব্দ পাইল, মনে হলো তার থেকে পেছনে, মানে এখানে পাইলা পাতা ছিল, পাতা ডাল এগুলো পাইল করে রাখা ছিল, হয়তো কোনো মানুষ এগুলো এখান থেকে টোকায় নিয়ে যায়, বা কিভাবে এইভাবে পাইলটা হয়েছে, মানে এক জায়গায় জমে আছে সে বুঝতে পারলো না। ওই জায়গায় শব্দ পাইল সে, কেমন যেন সর 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 শব্দ। সে ভাবলো আবার সাপ নাকি, ওখানে কিন্তু সাপ আছে অনেক তাদের অঞ্চলে, সে জানে সাপ আছে। সে ভাবলো সাপ কিনা, তো সে ফ্ল্যাশ লাইটটা নিয়ে সোজা ওদিকে মারার চেষ্টা করলো ওই ইসের মধ্যে। এক সেকেন্ডের মধ্যে মনে হলো তার লাইটটা কিছুর উপর পড়ছে, পড়ে টিপ করে নিভে গেল লাইটটা, তার ফ্ল্যাশ লাইটটা টিপ করে নিভে গেল। নেভার আগে জাস্ট একবার ব্লিপের মতো করছে, তো সে বোঝার চেষ্টা করলো কেন নিভল, সে লাইটটা আবার এরকম বাড়ি দিল, তার কাছে ভয় লাগছে। কি দেখছিল তার যদ্দূর মনে পড়ে যে একটা লম্বা কিছু এরকম সাপের মতোই, কিন্তু সাপ না, সে বুঝতে পারছে। তার কাছে মনে হচ্ছে চুল, এবং চুলটা মনে হচ্ছে রুস্কো ফুস্কো ময়লা চুল, লম্বা বেশ সাপের মতো, প্রায় 10-12 ফিট হবে, এবং চুলটা মনে হলো মাটিতে ঝাড়ু দিয়ে যেভাবে যায় সেইভাবে পেঁচায় গেছে এখান থেকে, এরকম মানে একটা ঢেউ তুলে পেঁচায় গেছে মাটির মধ্যে সেট করে। তো সে চিন্তা করলো ঘটনা কি, আবার কিছুক্ষণ তাকায় থাকলো ওই জায়গায়, দেখলো যে আর কোনো শব্দ নেই, চুপচাপ নিশ্চুপ হয়ে গেছে। তো ফ্ল্যাশ লাইটটাকে সে 2-3 বার বাড়ি দিয়ে পিছনটা খুলে ফেললো, খুলে ব্যাটারি কিন্তু নতুন লাগাইছে সে, তখনকার সময় 555 ব্যাটারি পাওয়া যেত, সেই ব্যাটারির একটা সেট লাগাইছে। তো ওইটাকে সে বের করে আবার ঢুকালো, ঢুকে আবার পেঁচায় লাগালো পিছনটা, তো ব্যাটারি লাগায় সুইচ দিতেই তার ফ্ল্যাশ লাইট আবার জ্বলে উঠল। জ্বলে ওঠার পর সে বুঝলো না যে ম্যালফাংশনটা কি হয়েছিল, যাই হোক সে ভয়ে ভয়ে ওইদিকে হেঁটে যাচ্ছে, ঘটনাটা কি লাইট মেরে যেতে দেখতেছে যে যেখান থেকে সে দেখছিল মনে হয়েছিল এরকম একটা মানে সোয়াইপের মতো করে গেছে, টেইল সোয়াইপের মতো, মানে মাটি ঘষে কিছু গেছে, ওই জায়গাটা কেমন যেন মনে ঝাড়ু দিয়ে ফেলছে কেউ, এরকম লাগতেছে বেশ লম্বা করে, মানে মোটামুটি হবে ওই যে তার জিনিসপত্র পাইল আপ করে রাখা বট গাছের পাতা টুকরা টুকরা ডাল এগুলা, সেটা সেটারে মনে হইতেছে যে আমরা যেমন অনেকটা জিওমেট্রিক ই দিয়ে আঁকি কোন আঁকি, ওরকম ভাবে ওইটাকে মাঝখানে রেখে যদি আঁকা হয় জাস্ট লাইক দ্যাট, মানে ওই পাতার পাইলটাকে একেবারে কেন্দ্র বিন্দুতে রেখে একটা ডিস্টেন্স পর্যন্ত মনে হচ্ছে যেরকম একটা ব্যাস নিয়ে ঝাড়ু দিয়ে ফেলছে কেউ, এত বড় ঝাড়ু কিভাবে আর এরকম ভাবে কিভাবে গেল জিনিসটা, সে একটু অবাক হইতেছে। তো দেখতে দেখতে মানে মনে হল যে মানে অনেকখানি সরায় ফেলছে জিনিসপত্র ওখান থেকে, মানে ময়লা পাতা টাতা সরায় ওদিকে নিয়ে গেছে। তো সে দেখতে দেখতে কাছে গেল, মূল চিন্তা করলো সাপ খুব তো এরকম হওয়ার কথা না, এটা ভাবতে ভাবতে সে লাইটটা যে মারল যে সেই পাতার কাছে, পাতার কাছে গিয়ে সে নিজে পা দিয়ে অনেকগুলো পাতা সরালো। তো সরা একটা জায়গায় দেখতেছে বেশ খানিকটা জায়গা মনে হচ্ছে যে মাটিটা দেখে মনে হচ্ছে একটু ডিফারেন্ট, মাটির কালারটাও ডিফারেন্ট, সে মনে করলো যে এটা হয়তো নতুন কোনো মাটি, চিন্তা করলো এখানে কি কেউ কিছু পুঁতে রেখে গেছে হইতে পারে। সে লাইটটাকে পাশে রেখে ওই জায়গাটাকে কোচানো শুরু করলো, কারণ এতক্ষণ গাছের গোড়ায় যে কোড়লটার কাছে খোঁচায় কিন্তু সে কিছু পায় নাই, এখানে যখন খোঁচাচ্ছে সে মাটি আরো বেশি বেশি উঠতেছে, মানে তার যে ছুরিটা ছিল বেশ মোটাই, সে যখন এরকম মাটিতে মারতেছে অনেকখানি ঢুকে যাচ্ছে ছুরি, চাপ দিয়ে কাট করলে অনেক মাটি উঠে আসতেছে। তো সে ভাবলো ঘটনাটা কি, এরকম করে করে বেশ খানিকটা উঠানোর পর হঠাৎ করে তার শক্ত কিছু সাথে লাগলো তার এই ছুরিটা। তো সে খেয়াল করে দেখার চেষ্টা করলো কি, আলো মারলো, মেরে দেখলো যে কালচে রঙের একটা হাড়, মনে হচ্ছে হাতের হাড় ওখানে পড়া। তো সে একটু থতমত খেয়ে গেছে, সে মাটিটা আর একটু সরাইছে, সরায় 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 সামনে গেছে, দেখলো হ্যাঁ আসলে হাতের হাড় এখানে এরকম মানে তোলা। এই সময় হঠাৎ করে তার যে ফ্ল্যাশ লাইটটা টপ করে আবার নিভে গেল, মহিউদ্দিন ভয়ে খানিকটা চমকায় উঠছে, কারণ যে মানে এই টাইমটা সে যেটা দেখছে বা পাইছে সে কিন্তু এরকম হাত দিয়ে একটু দেখছে ও ধরে ওই জিনিসটা হাড়টা, তো এই সময় হঠাৎ করে লাইট নিভে গেল তার জন্য বেশ ভয়ের। আর ঠিক সেই সময় লাইটটা নেভার সাথে সাথে মনে হলো ওই যে পাইলটা ওই পাশে, মানে পাইলটা তো অনেক দূর পর্যন্ত আছে, বেশ খানিকটা ওই সাইড থেকে মানে সে যেখানে বসে আছে হাঁটু গেড়ে তার থেকে প্রায় 2-2.5 ফিট দূরে, মানে মনে হলো যে পাতা টাতা নড়ে উঠলো অনেকটা। মহিউদ্দিন লাভ দিয়ে সরে যেতে গেছিল ওদিক থেকে, চিন্তা করছে ব্যাপারটা কি, সে ভয় পেয়েছে কোনো সাপটা পাশে নাকি, তো সাপটা পাশে নাকি এটা ভাবতে যে সে দেখলো মনে হলো পাতার নিচ থেকে একটা মানুষের অবয়ব উঠছে, এবং এই যে রাতের যে আকাশের আলোতে যতটুকু বুঝতেছে সে, চাঁদের আলো তো নাই, আকাশের আলোতে বুঝতেছে একটা মানুষের মতো অবয়ব, মানে একটা মানুষ যদি পাতা বা ডালপালা দিয়ে ঢাকা থাকে যদি উঠে বসে যেরকম হয় সেরকম একটা অবয়ব, একটা পুরো অবয়ব মনে হচ্ছে ডার্ক একটা অবয়ব উঠে বসছে, এবং যে সে হাতের হাড়টা দেখছিল এই হাড়টা মনে হলো ফট করে এসে তাকে চেপে ধরলো, তার হাতটা মহিউদ্দিনের বা হাতটা চেপে ধরছে, সে একদম ফিল করছে তার হাতের ঠিক কবজির উপরে চেপে ধরছে, সে বুঝতে পারছে যে হাড়গুলো তাকে চেপে ধরছে, সে ভয়ের চোটে ঝাড়া মারল জোরে, এবং প্রথম ঝাড়াতে তার হাতটা ছুটলই না, মানে সে ভয়ের চোটে আবার মানে নিজের মন থেকে তার বেরোয় গেল আল্লাহ আল্লাহ বলে ছাড়া দিল, দুইবার ঝাড়া দেওয়ার পর সাথে সাথে তার হাত থেকে মনে ছুড়ে গেল ওই জিনিসটা। তো সে আর কোনো দিক না তাকায় দৌড় দিছে ওই দিক থেকে, পেছনে সে অস্পষ্ট কণ্ঠে শুনতেছে কিরে হাড় নিবি না, বেশ মানে একটা খনখনে অস্পষ্ট নারী কণ্ঠ বলছে হার নিবি না। সো ভয় পলানোর সময় মহিউদ্দিন একবার পেছন ফিরে তাকাইছে, তাকায় দেখল ওই যে অস্পষ্ট কালো যে ইটা ওয়েবটা বসে আছে, বোঝা যাচ্ছে যে ওটার মাথায় চুল আছে একদম, মানে চুল যেরকম থাকে সেরকম, এবং চোখ দুটো জ্বলতেছে এবং চোখের আলোটা এত ব্রাইট যেটাতে সে চোখের আশপাশের কিছু অংশ দেখতে পাচ্ছে সেটা কালতে কুচকুচে এরকম। এবং সে দৌড়াইতে দৌড়াইতে ফিল করলো যে তার পেছনে মনে হলো একটা মানে আন্দোলন শুরু হলো, মানে নড়াচড়া, মানে ওই পাতাটা তাকে ছাড়া দিয়ে উড়ায় ফেলছে, ধোঁয়ার মতো তৈরি হয়ে গেছে পিছনে, মানে ধুলা টুলো অনেক কিছু ছিল ওগুলা একদম নড়াচড়া চড়ে ধোলার মতো উড়ে গেছে। তো মহিউদ্দিন ভয়ে দৌড়াতে দৌড়াতে সে চলে আসছে একদম বাইরে, এবং তার ফ্ল্যাশ লাইট কিন্তু তার সাথে নাই, ছুরিও নাই, সে এখন মানে ওই বাইরে মানে কি ওই জায়গাটার বাইরে চলে আসছে। এসে সে বোঝার চেষ্টা করতে তার মোটর সাইকেল কোথায়, বুঝতে পারলো হাতের বাঁ দিকে তাকে যেতে হবে। তো সে মানে এখন আর তো কোনো উপায় নেই, মোটর সাইকেল ছাড়া ফিরতে পারবে না, সে বাঁ দিকে দৌড় দিল, যদিও বাঁ দিকটা কিন্তু যেদিক থেকে আসছে কাছাকাছি। দৌড়াইতে দৌড়াইতে সে এক সময় দেখছে যে মানে বুঝতে পারছে, দেখছে মানে বুঝতে পারছে এখানে তার মোটর সাইকেলটা থাকবে আর কি। তো ওই জায়গায় দৌড়ায় যায়, দেখতেছে দূর থেকে মোটর সাইকেল অবয়ব, সে দৌড় দিয়ে যে মোটর সাইকেল উপর বসলো, ঠান্ডা বরফের মতো হয়ে গেছে ট্যাঙ্ক, সে কোনো মতো পকেট হাতলে চাবি বের করে চাবিটা ঢুকাইতে পারলে সে পাচ্ছে না আর কি কি হোলটা। তারপর সে ঢুকাইছে, ঢুকাইছে কিক মারলো, স্টার্ট নাই, সাউন্ড করলো, দুইবার তিনবার মারার পর বাইক স্টার্ট হলো। সে সাথে সাথে ওই জায়গায় ঘুরায় মোটর সাইকেল সাথে গিয়ার ফেলে টান দিছে, ঢান দিয়ে সে ওখান থেকে বেরোনো শুরু করছে। একদম তার মনের মধ্যে ভয়, মনে হচ্ছে কিছু একটা আসতেছে, কারণ সে ওই যেখানে আলোড়নের শব্দটা পাইতেছে, যেখানে পাতা টাতা সব নড়ে গেছে, একদম ভয়ঙ্কর ভাবে নড়ে গেছে সব, এবং ধুলার মতো হয়ে গেছিল জায়গাটা। যাই হোক, সে স্পিডে চালাতে চালাতে যাচ্ছে, চালাইতে চালাইতে এক সময় সে ওই চাতালের কাছে যখন আসছে, তখন সে দেখতেছে যে তার বন্ধুর মোটর সাইকেল, ওই আজাদের মোটর সাইকেল ওখানে দাঁড়ানো। তো আজাদের মোটর সাইকেল দেখে তার থামার মতো কোনো চিন্তাই হলো না, সে মনে তার মনের মতো তখন ভয়, তার মনে মন চিন্তা হচ্ছে যে এখান থেকে আমি বেরোয় যেতে পারলে বাঁচি। তখন সে মাথা আসলে কাজ করতেছে না, সে মানে ট্রেনে ওখান থেকে পার হয়ে গেল। তো ট্রেনে পার হয়ে সে যখন সোজা যাচ্ছে ওখান থেকে, মানে তার যতটুকু থ্রোটল পারতেছে সে ট্রোল করে যাচ্ছে, তো ওখান থেকে ঘুরে সেই পাশে রাস্তা দিয়ে, তখনও তার বুক কাটতেছে ধরথর করে। তো সে যাবে সে ওই লেকের পাশে রাস্তা দিয়ে, মানে নদীর এই পাশে রাস্তাটা দিয়ে যেখানে পার্ক করছে আর কি, ওইখান থেকে সে যখন ঘোড়ায় ঢুকছে, সামনে দিয়ে যাওয়ার সময় সে দেখল যে ওই যে ওইখানেও তো একটা পার্কের মতো জায়গা আছে, ওইখান থেকে মনে হলো একটা মানে ঘূর্ণি বেরোলো, ধুলার ঘূর্ণির মতো, ওই যে দেখা যাচ্ছে অনেক সময় সামারে ঘুরে ছোট ছোট এরকম ঘুরে ঘুরে যায়, এইটা বেশ বড় হয়ে, মানে বেশ বড় আকৃতির, মানে একটা মানুষের থেকে বড় আকৃতি ঘুরে তার সামনে দিয়ে যে ঘুরতেছে তার মোটরসাইকেলের সামনে। তো দেখতে দেখতে মহিউদ্দিনের মোটরসাইকেল ওইটার উপরে এসে পড়ল, তার সে মনে হলো যে বাতাসের একটা হলকা পেল, মানে গরম একটা হলকা তার গায়ের মধ্যে লাগলো, এবং সে এটাতে কেমন যে তার গাটা শিরশির করে উঠল। ওইটা পার হয়ে সে সামনে যাচ্ছে, এবং সে এক সেকেন্ড তার কাছে কেন জানি মনে হলো যে একটা চুলের স্পর্শ পেল তার গায়ে, মানে মানে খুবই অন্যরকম, তার গা রিরি করে উঠলো, একটা চুলের স্পর্শ, মনে হলো চুল তার শরীরকে পেঁচায় চলে গেল এরকম। যাই হোক, মহিউদ্দিন মানে এইভাবে করে মোটরসাইকেল টানতে টানতে একসময় তার বাসায় চলে আসলো। বাসায় এসে সে আর কেয়ার করলো না, তার ইচ্ছা হচ্ছে যে গভীর রাতে এরকম আসলে সে বাইকটা আগের থেকে স্টার্ট বন্ধ করে দেয়, ঠেলে ঠেলে আনে, কিন্তু এইটা সে কোনো একটা বাসার গেটের মধ্যে এসে সে মোটরসাইকেল স্টার্ট অবস্থায়, তারপর দরজাটা নিজে হাতে খুলে বাইকটার ভিতরে ঢুকাইলো, ঢুকায় সে মানে তার এখানে ছোট্ট দাদার একটা গ্যারাজ ছিল ওইটা খুললো, খুলে মোটরসাইকেলটা ভিতরে ঢুকায় দিল, একদম চালাই ঢুকাইছে ভিতরে। মানে এরকম নিশিরাতে বেশ লাউড সাউন্ড হওয়া শুরু করছে, গ্যারাজের মধ্যে মোটরসাইকেলে ঢুকছে, বদ্ধ জায়গা, জোরে সাউন্ড হইতেছে, এবং এই গ্যারাজের ভিতর থেকে দরজা দিয়ে খুলেই তাদের বাসায় ঢুকতে হয় আর কি, ভিতর থেকে গ্যারাজের ভিতর থেকে একটা দরজা আছে বারান্দায় ঢোকার। সে মোটরসাইকেল রেখে জাস্ট স্টার্টটা বন্ধ করে সে ওই গেটটা ঠাস করে খুলে ভিতরে ঢুকছে। ঢোকার পরে সে অল দেখলো যে তার ঘরের মধ্যে তাদের তার আম্মার রুমে লাইট জ্বলে উঠছে। তো সে কেন জানি একটা অন্যরকম দুনিয়ায় আছে, সে চিন্তা করতে পারতেছে না, তার মাথার মধ্যে কাজ করতেছে না, তার মনে হচ্ছে যে সে অর্ধেক এই জগতে আছে, অর্ধেক কোথাও সে হারায় গেছে, মহিউদ্দিনের নাকি এরকম লাগতেছিল। তো এসে দৌড় দিয়ে যে তার রুমের মধ্যে ঢুকে গেছে, তো একটু পরে তার বাবা মা বের হয়ে এসে ঢুকছে, আর সেই সাথেই তার বন্ধু ওখানে ওই যে বন্ধুটা ছিল আজাদ, সে তার মোটরসাইকেল আসছে বাসার সামনে, সে ফলো করে আসছে, এখানে তাকে ফলো করে এত স্পিডে চালা আসছে মহিউদ্দিন, সে মানে ওর কোবা পড়তে তার কষ্ট হয়েছে, সেও আসছে। তো মহিউদ্দিনের বাবা মা যখন ঘরে ঢুকছে, মহিউদ্দিনকে নাকি দেখে যে তার চোখ লাল, ঘরে লাইট জ্বালাই বাপ অন্ধকার ঘরে ঢুকে গেছিলেন মহিউদ্দিন। মহিউদ্দিনের বাবা লাইট জ্বালাই দিছিল ঘরে, লাইট জ্বালায় দেখে মহিউদ্দিনের চোখ দুটা লাল। মহিউদ্দিন এরপরে ঘটনা ততটুকু ওইভাবে মনে করতে পারে না, বাট তার সে শুনছে আর কি বন্ধুদের কাছে পরিবারের কাছে যে সে নাকি চোখ লাল করেছিল, আর তার বাবা মা নাকি বলছে সে নাকি তার বাবা মার সাথে মিসবিহেভ শুরু করে, রাগারাগি উল্টাপাল্টা ব্যবহার, খিস্তি খেউড় করে এগিয়ে আসে। এর মধ্যে তার বন্ধু এসে ওই দরজা নক করতেছিল, তাদের যে লোহার দরজা ছিল এটা, তো তার মা যে দরজা খুলে তিনি খুব মানে হতবাক আর বিব্রত বোধ করতেছিলেন। তো আজাদ তখন নাকি বলে যে খালাম্মা আপনার পরে বলতেছে কি হয়েছে। তো আজাদ তখন এখান থেকে ঢোকার সময় শুনতেছে যে মহিউদ্দিন ভিতর থেকে মানে একদম মানে মানে গলা ভারী করে তার বাবার সাথে কি কি বলতেছে উল্টাপাল্টা। তো আবার সে তো তো আজাদও ভয় পেয়েছে অনেক, তো তারপরে তার যেতে হবে যে তার বন্ধু সে গেছে তার বাবার ওখানে, যে দেখে যে তার দিকে তাকে একদম গালাগালি শুরু করে, অকথ্য ভাষায় গালি দিচ্ছে এবং হাসতেছে মহিউদ্দিন, এবং একসময় তেড়ে আসে তাকে মারতে। তো মহিউদ্দিনের বাবা তাকে ধরে বসে চেপে ধরে এবং আজাদও চেপে ধরে, তারপরে মহিউদ্দিনের বাবা বুঝতে পারে যে কিছু একটা রং, তো তিনি দোয়া পড়া শুরু করেন। দোয়া পড়তে থাকলে ছটফট ছটফট করতে করতে একসময় নাকি তিনি দোয়া পড়ে যখন ফু দেন, একটা সুরা পড়ে ফু দেন, তখন মহিউদ্দিন কাঁপতে কাঁপতে সে জ্ঞান হারায় ফেলে। তো যাই হোক, তার বাবা তাকে ওই রাতের মতো ওইখানে জোর করে ধরে রাখে, দোয়া পড়ে বারবার ফুদায় সে কাঁপতে থাকে। এরকম করে রাত অনেক রাত পার হয়। তো তখন তারপর তার বাবা জিজ্ঞেস করে মহিউদ্দিন আব্বা আজাদকে যে কি ব্যাপার, কি হয়েছে ছেলের। তো তখন নাকি আজাদ বলে যে আঙ্কেল মাফ করে দিবেন আমাদেরকে, আসলে আমাদের মধ্যে কথাবার্তা বলতে বলতে এরকম একটা ব্যাপার ঘটছিল, আর আসলে মহিউদ্দিন যখন আমার বাসার কাছে আসছে আমি আসলে ঘুমায় গেছিলাম, আমি বুঝতে পারিনি, আমি যখন উঠছি ঘুম থেকে উঠে দেখি 12:30টার বেশি বাজে, তা আমি তখন রওনা দিছি এখানে। তো তারপরে তো আমি ওখানে যে দেখি কেউ নাই, আমার বন্ধুরা কেউই নাই, আমি ছিলাম একা, আমি ভয় পেতেছিলাম। এই সময় মহিউদ্দিনের মোটরসাইকেলের সাউন্ড পাই, আমি মনে করছি মনে কেউ আসছে বা মহিউদ্দিন আসছে বা যাচ্ছে। তো বাইরে যেয়ে দেখি মহিউদ্দিন মোটরসাইকেল ঝড়ের বেগে চালায় চলে যাচ্ছে দিক থেকে, আমি তারে ফলো করে আসলেই করতে পারিনি, এই হলো অবস্থা। তো মহিউদ্দিনের আব্বা যা বোঝার বুঝে নেন, তিনি নাকি তখন মানে রাতের বেলা বলেন যে তুমি যেহেতু আসছো তোমার আর এখন যাওয়ার দরকার নাই, তুমি থাকো, তোমারও দোয়া দোয়া করে ফু দেই, তোমরা যে কি করো আমি বুঝি না, মানে খুব রাগ করেন উনি। তো তারপরে তিনি নিজের ছেলেকেও মানে দোয়া দোয়া করে ফু দেন, তাকেও দেন। আর তারপরে ফজরের সময় যখন ফজর হয় মহিউদ্দিন নাকি তখন একটু ফজরের আজানের পর একটু দেখা যায় ঘুমায় যায় সে, তখন মহিউদ্দিনের আব্বা যান ইসে মসজিদে যান, নামাজ পড়েন, পড়ে সেখান থেকে ওখানকার যে ইমাম সাহেব আছে তাকে বলেন এরকম ব্যাপার। ইমাম সাহেব আসেন ফজরের পরে, এসে মহিউদ্দিনকে দেখে ঝাড়েন, দোয়া দরুদ পড়ে দেন এবং বলে যে আপাতত কিছু হবে না, বাট ওকে রুকাইয়া করতে হবে পরে। তো পরবর্তীতে ওই দিন দিনের বেলা তেমন কিছু না, ওই দিনে ঘুমাইতেই থাকে, মোটামুটি সারাদিনই ঘুমায়। আসরের পরে ওই ইমাম সাহেব একজন রাকিকে নিয়ে আর কি, যিনি রুকাইয়া করেন তাকে নিয়ে আসেন ওদের বাসায়, এসে রুকাইয়া করেন। রুকাইয়া করে নাকি তখন মানে ওই যে জিনিসটা মহিউদ্দিনের কে প্রসেস করছিল সেটাকে আনেন। তো সেটাতে এসে বলেই যে এই ছেলে এসে এরকম ডিস্টার্ব করছে, এরকম এই সেই ব্যাপার, ওই জায়গার মধ্যে আমরা থাকি ইত্যাদি ইত্যাদি, তো ওকে ছাড়বো না, এইসব অনেক কিছু বলে যায়। পরবর্তীতে তারা ব্যবস্থা করেন, ব্যবস্থা করে ওই জিনিসটাকে নাকি তারা বোতলবন্দি করেন, বোতলবন্দি করে কোন কবর পুরনো কবরের নিচে অনেক নিচে ওইটাকে পুঁতে ফেলেন। তো এরপরে মহিউদ্দিনের এই প্রবলেমটা কাটে এবং মহিউদ্দিন এরপরে আর কখনো এরকম রাতের বেলা যায় নাই এরকম কোথাও ডেঞ্জারাস জায়গায়, এবং তিনি আর বাজিও লাগেন নাই বন্ধুদের সাথে, এবং তাদের সবগুলো বন্ধুরই শিক্ষা হয়েছিল। এবং তার যে বন্ধু রোমান আসার কথা ছিল, সে নাকি ওই দিন বাসার মধ্যে পিছলায় পড়ে ব্যথা পায় এবং তার বাসার থেকে তাকে আর বেরোইতে দেয় নাই, আর যেহেতু তাদের ফোন ছিল না সে আর যোগাযোগ করতে পারেনি মহিউদ্দিনের সাথে। তো পরবর্তীতে সে শুনে সে বুঝতে পারে যে সে বেঁচে গেছে এই জিনিসটাতে। তো যাই হোক, এই ছিল মোস্তফা চৌধুরীর পাঠানো কাহিনী, আমি আমার মতো করে শেয়ার করলাম, আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর আপনাদের কাছে যদি ঘটনা থাকে অবশ্যই পাঠিয়ে দেবেন অদ্ভুতুড়িতে, আপনাদের ঘটনার জন্য কিন্তু অদ্ভুতুড়ি এত দূর আসতে পেরেছে এবং এখনো বেঁচে আছে। আমাদের কাছে ঘটনা পাঠাবার ঠিকানা হচ্ছে odbhutudi@gmail.com, odbhutudi@gmail.com। পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, অবশ্যই সেই মানুষের কনসেন্ট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। ঘটনাটা যদি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। তো এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আমাদের সবার প্রিয় হাবিব ভাইকে নিয়ে। তো চলুন যাই হাবিব ভাইকে নিয়ে আসি।
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বাবু ভাই, আশা করি ভালো আছেন। অদ্ভুতুরের সকল শ্রোতাকে আমার পক্ষ থেকে সালাম। আমি হাবিব বলছি রাজশাহী থেকে। দেখতে দেখতে বেশ কয়েক বছর পার হয়ে এই অদ্ভুতুরে আজ 100,000 সাবস্ক্রাইবারের বা পরিবারে পরিণত হয়েছে। 100,000 মানে কিন্তু বেশ বড় একটি পাওয়া। এই তো সেদিন চ্যানেলটা শুরু হলো, যদিও বাবু ভাইয়ের সাথে আমার পথ চলা অনেক আগে থেকেই, সুখে দুঃখে একসাথেই, আমাদের প্রায় দেড় যুগের মতো পথ চলা। গত পর্বেই শুনেছি এই বৃহস্পতিবারের থার্সডে নাইট ফিয়ারে যে বাবু ভাই কিছুটা অসুস্থ। দোয়া করি যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আর যারা এই অদ্ভুতুরের সাথে থেকে এই হাঁটি হাঁটি পা পা করে 100,000 সাবস্ক্রাইবারের একটি পরিবার হতে সহায়তা করেছেন বা এই বিষয়টাকে সম্ভব করেছেন, তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আলহামদুলিল্লাহ, আজকে যে ঘটনাটা শেয়ার করব একটু ভিন্ন রকম হতে যাচ্ছে। এর সঙ্গে আমার কোনো সম্পর্ক না থাকলেও কিছুটা অংশ এর ভেতরে আমি ছিলাম, কাজেই ঘটনা বলার পূর্বে আমি কিছু জিনিস আপনাদেরকে বলে দিব। আর সঙ্গত কারণে ব্যক্তির নামটা গোপন রাখতে হচ্ছে আমাকে। আমি যেহেতু শহরে থাকলেও একটু মফস্বল অঞ্চলে আমার বাড়িটা, আমার বাড়ির এরিয়া বেশ বড় হওয়ার কারণে, বিশেষ করে রাজশাহী হওয়ার কারণে, বিশাল এক আম বাগানের মাঝেই আমার বাড়ি। আম বাগানে থাকার কারণে বা একটু মফস্বলে থাকার কারণে আমাদের কিন্তু অতি প্রাকৃতিক অনেক কিছুর সঙ্গে প্রায়ই সম্মুখীন হতে হয়। কাজেই যারা আমরা মফস্বলে থাকি, আমরা এই ছোটখাটো বিষয়গুলোতে অভ্যস্ত হয়ে যাই, অনেকটা জীবনের অংশ হিসেবে আমরা এটাকে মেনে নিই। যাই হোক, আমাদের বাড়িতে আসলে একজন দারোয়ানের খুব প্রয়োজন ছিল, বিশেষ করে আমার বাবা মার বয়স হয়ে যাওয়ার কারণে। আমরা আমার একজন ব্যক্তি খুঁজছিলাম যিনি একই সাথে আমার বাবার সাথে সবসময় দিনের বেলা থাকতে পারেন, যেহেতু আমার বাবার চলাফেরা একটু অসুস্থ, সাথে আমাদের গাড়িটা ড্রাইভ করতে পারেন এবং গার্ড হিসেবেও থাকতে পারেন, এরকম একজন ব্যক্তি আমরা কিছুদিন ধরেই খুঁজছিলাম। এবং এই তো মাসখানেক আগেই আমার খুব কাছের একজন মানুষ, উনি রাজশাহীর যে কোনো একটা অঞ্চল থেকে একজন ব্যক্তিকে এই ক্রাইটেরিয়া ফিল আপ করে আমাদের ড্রাইভার কাম কেয়ারটেকার কাম আব্বার সাথে সারাদিন থাকার মতো একজন ব্যক্তিকে জোগাড় করে নেন এবং আমরা তাকে চাকরিতে রাখি। ধরে নিই তার নাম হচ্ছে রহিম। রহিম এর ডিউটি শেডিউল যেটা, সেটা হচ্ছে সে আমাদের এখানে আমার বাড়ির বা বাগানের বাউন্ডারির যে মেন গেট সেটা দিয়ে ঢুকলেই হাতের বামে গাড়ির রুমটা আছে, সেখানেই সে রাতে থাকে। আর দিনে তো আমার বাবার সাথে বেশিরভাগ সময় থাকেনি। সে হচ্ছে বৃহস্পতিবার বাড়ি চলে যায় গ্রামের বাড়িতে, শুক্রবারটা তার ছুটি থাকে, আবার শনিবার সকালে সে চলে আসে। সে যে গার্ড রুমটা থাকে এটা আধা পাকা একটি দালান, অর্থাৎ এটা ওয়াল টোয়াল সবকিছু ইট সিমেন্টের হলেও উপরে কিন্তু শীট মেটাল বা টিন দিয়ে বেশ হেভি করে করা, অর্থাৎ উপরের অংশ টিন। যেহেতু আমাদের বেশ বড় বড় আম গাছ আছে, এই টিনের উপরেও কিছু কিছু আম গাছের অংশ এসে পড়েছে। এবং এখানে যারা আপনারা জানেন যে বাগান বা বেশ কিছু গাছপালা থাকে, সেখানে বড় বড় ইঁদুর বা গেছো ইঁদুরের কিছু বিষয় থাকে। তো রাত হলে আমরা এই বড় বড় গেছো ইঁদুরগুলো যখন এই টিনের উপরে উঠে নামে বা গাছে উঠে, তখন কিন্তু একটু জোরে আওয়াজ হয়, এই আওয়াজগুলোতে আমরা অভ্যস্ত। এই তো কিছুদিন আগে আমার মা সঙ্গত কারণে একটা পারিবারিক কাজে বাংলাদেশের বাইরে অবস্থান করছিল, এবং সে সময়টা আমাকে আমার বাবার সাথে সময় দিতে হচ্ছে, রাতে বাবার সাথে থাকতে হচ্ছে। তো আমাদের আমার বাবার এখানে আরেকজন কাজের মহিলা আছে যিনি কাজ করেন, কথায় কথায় বলছিল যে আমাদের এই গার্ড নাকি ভয় পেয়েছে, রাতে তাকে কোন জায়গায় নিয়ে গেছিল পাশে একটু ঝেড়ে দেওয়ার জন্য। এটা শোনার পর আমি কিছুক্ষণ হাসলাম, আমার ওয়াইফও হাসাহাসি করছিল একটু, যেখানে তো ভয় পাওয়ার কিছু নেই। তো আমি ভাবলাম যে বিষয়টা কি একটু জেনে দেখি। তো আমি এই রহিমকে একসময় জিজ্ঞেস করলাম যে কি সমস্যা, কি বিষয়, কি অসুবিধা। তো বলছে যে আমি এই রুমে ভয় পাই, একটু সমস্যা। তো আমি মনে মনে ভাবলাম যে হ্যাঁ, এই বাগানে বা এই অংশে যখন আমরা প্রথম আসি তখন আমি বেশ কিছু অতিপ্রাকৃতিক ঘটনার সম্মুখীন হই, সেটা প্রায় 6-7 বছর আগের কথা। এর আগে আমি অদ্ভুত রীতে এই বিষয়গুলো শেয়ার করেছিলাম, কিন্তু সেগুলো আর সমস্যা এখানে থাকার কথা না। যাই হোক, বেসিক একটু শোনার আবার দুদিন পরেও শুনলাম যে সে নাকি আবার ভয় পেয়েছে। তো এরকমই একদিন বৃহস্পতিবার রাত, বৃহস্পতিবার হলে আমাকে, সে যেহেতু থাকে না তখন, আমাকে সব মেইন গেট থেকে শুরু করে সবকিছু তালা দিয়ে আসতে হয়, এবং এটা আমি রাত 11টার দিকে সাধারণত করে থাকি। তো 11টার দিকে যখন আমি গেটটা লাগিয়ে আসছি তখন আমার হঠাৎ কেন জানি মনে হলো যে গার্ডের রুমটা আছে, এর পেছন থেকে পাশেই অন্য বাড়ি আছে আর কি, মেইন বাউন্ডারির বাড়ি, মনে হলো যে একটা বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছে। আমি মনে করলাম যে হয়তো পাশের বাড়ি, ওখানে অনেকের বিয়ে শাদি হয়েছে বিগত 2-5 বছরের মধ্যে, হয়তো বা তাদের কারো বাচ্চা হয়েছে, সেই বাচ্চার কান্নার আওয়াজ। যাক, এটা ওই মুহূর্তে আমি শুনে এমনি হেঁটে চলে আসলাম। ও যখন আবার আসলো দ্বিতীয়বার, তাকে আমি একদিন সন্ধ্যায় রাত 9টার দিকে গিয়ে জিজ্ঞেস করলাম যে আচ্ছা কি ভয় পাচ্ছেন আপনি, কি সমস্যা, কি আসল বিষয়। সে বলছে যে সে নাকি রাতের বেলা আবছাভাবে রুমের মধ্যে দেখতে পায় একজন মহিলা কোনায় বসে আছে, এরপর সে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। এটা শোনার পর আমার মনে একটু খটকা লাগলো বিষয়টা। যাই হোক, তার সঙ্গে আরো বেশ কিছু বিষয় আলোচনা করলাম। তো সে কিছু বিষয় বলল যে তাকে নাকি, সে যখন ছোট ছিল তখন তাকে পরীতে আসর করেছিল, এরকম কিছু আশয় বিষয় সে হ্যান তেন, তারপর তাকে ঝাড়ানো হয়েছে ওঝা দিয়ে বা কবিরাজ দিয়ে, তারপরে মোটামুটি সমস্যার সমাধান হয়েছে। তারপরে নাকি রিসেন্টলি আবার সে বিয়ে করেছে, 2 বছর হলো, তার বাচ্চাও হয়েছে রিসেন্টলি বিগত 6 মাসের মধ্যে, তারপর থেকে নাকি আবারও এই সমস্যাগুলো একটু একটু করে শুরু হয়েছে। তারপর সে বলল যে ওই যে উপরে টিনের উপরে কে জানি হাঁটে, রাতেরবেলা লাফ দিয়ে পরে হাঁটাচলা করে, এই কথাগুলো। তখন আমি তাকে এক্সপ্লেন করার চেষ্টা করলাম যে আসলে এখানে ভয় পাওয়ার তো কিছু নাই, এখন গাছ থেকে বড় ইঁদুর নামে মেঘলাতে আমরা অভ্যস্ত। তো বিষয়গুলো বলার পরেও যখন তাকে বলছে তখন কিন্তু আমার মাথায় ওই বাচ্চার কান্নার আওয়াজটা আসলে মাথায় ঘুরছে বারবার। এই কথা বলতে বলতে আপনার হুট করে যেটা হলো সময় যে কারেন্ট চলে গেল। আমাদের এখানে এই অঞ্চলে সাধারণত কারেন্ট খুব কম সময়ের জন্য যায়, বিশেষ করে শীতকালে তো কারেন্ট যাওয়ার সুযোগই নেই, গেলেও 10-15 মিনিটের জন্য যায়। কারেন্টে চলে গেল, তো ওই রুমে আসলে আইপিএস এর লাইন নেই। আমি মোবাইলটা লাইটটা দিয়ে সাইডে রাখলাম, দিয়ে তার সঙ্গে কথা বলছি। আমার হঠাৎ মনে আসলো যে তাকে যদি আসর করাই থাকে, আমরা সাধারণত আমরা যতটুকু ধর্ম কর্ম করে থাকি, আমি একজন মুসলিম, আমার বিশ্বাস অনুযায়ী, ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, তা আমরা সবসময় ডেইলি প্রোটেকশনের জন্য কিছু দোয়া কালাম পড়ে থাকি, সব মুসলিমেরই পড়া উচিত, সেভাবেই আমাদের ধর্মে বলা আছে। তো আমি সুনির্দিষ্ট হঠাৎ মনে হলো যে সুনির্দিষ্ট একটা সুরা যদি আমি ওখানে তেলাওয়াত করি তাহলে দেখি না সে রিয়াকশন কিরকম করে। কারণ অনেক সময় শুনেছি যে এখানে নির্দিষ্ট সুরা রিসাইট করলে নাকি বা তেলাওয়াত করলে নাকি তারা রিয়েক্ট করে, কারণ যারা জিনে ধরা আছে বা এরকম আসল আছে তারা নাকি রিয়েক্ট করে বা এরকম কিছু আমি শুনেছি। কখনো আসলে প্রয়োজন বোধ হয়নি এগুলা অ্যাপ্লাই করার বা এগুলা নিয়ে টেস্ট করার। আমি যেটা করলাম, আমি জাস্ট সিম্পলি এই সুরাটা অল্প কিছুক্ষণ রিসাইট করলাম আর কি। খুব অদ্ভুত বিষয়, আমি যখন সূরা রিসাইট করা শুরু করলাম, 5-7 সেকেন্ডের মধ্যেই আমার মনে হল টিনের উপর থেকে হুড়মুড় করে কিছু একটা চলে গেল। এখন বলা, এখানে বলে রাখা ভালো, এই রুমটা কিন্তু দুটো বড় বড় রুম, অর্থাৎ ধরেন রুমের সাইজটা হচ্ছে 18 ফিট বাই 12 ফিট, লম্বায় 18 ফিট, চড়ায় 12 ফিট, পাশাপাশি দুটো রুম এরকম, 12-12 24 ফিট, পিছনে 18 ফিট, কোনো কিছু যদি এরকম হুড়মুড় করে যায় বড় কিছু, এটা ইঁদুর দৌড়ানোর আওয়াজ না, কারণ আমরা জানি বড় ইঁদুর দৌড়ালে কিরকম হয়, এবং এরকম হুড়মুড় করে দৌড় দিয়েছে পাশে আমাদের বাগানের মধ্যে, ধাপ করে পড়লো, মনে হলো যে বড় একটা বস্তা যদি কেউ ফেলে, এরকম একটা আওয়াজ হল। এটাতে আমি বেশ অবাক হয়ে গেলাম, তাড়াতাড়ি বাইরে আসলাম, এসে ওদিকে গেলাম পাশে, যে দেখছি যে না ওখানে কিছুই নেই। তো এটা হওয়ার পরে আমি আসলে তাকে বললাম যে আপনি নামাজ টামাজ পড়েন? সে বলে আমি শুক্রবার পড়ি। তখন তাকে আমার যেটা নসিহত দেওয়ার এজ এ মুসলিম, আমি নসিহত দিয়ে আসলাম যে আসলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ভালো আর দোয়া দরুদ পড়ে থাকাটা ভালো। আমি কিন্তু তাকে বুঝতে দিইনি, আমি আসলে তাকে বুঝতে দিয়ে আসলাম যেটা হয়তো বা বিড়াল হতে পারে বা বড় ইঁদুরই এভাবে লাফ দিয়েছে আর কি। যা হোক, সেদিন রাতে আমি ওখান থেকে চলে আসলাম এবং এটা নিয়ে আমি খুব ভালোভাবে চিন্তা করলাম, কারণ আমি যেটা ফেস করলাম ওখানে সেটা অবশ্যই কোন ইঁদুর বা এরকম কোনো কিছু ছিল না। আর একটা বস্তা যদি 10-15 ফিট উপর থেকে ফেলা হয় যেরকম আওয়াজ হবে সেরকম আওয়াজ হয়েছে আর কি। আমাদের বাড়ি বা বাগান যেটা বলেন না কেন, এখানে বেশ কিছু ক্যামেরা দেওয়া আছে, কারণ আমরা যখন প্রথমে এখানে আসি তখন জায়গাটা বেশ খালি ছিল এবং চোরের উপদ্রব ছিল, আরো বেশ কিছু সমস্যা ছিল। তো সেক্ষেত্রে আমরা বেশ কিছু সিসি ক্যামেরা লাগাই, ক্যামেরাগুলো বেশ পুরনো হয়ে গেছে, কিন্তু তারপরেও আবছা ভাবে বোঝা যায়। আমি পরবর্তীতে ক্যামেরা চেক করলাম, ও পাশেই এখন গাছগুলো একটু বড় হয়ে গেছে, ওই রুমটার পাশে প্রায় কিছু অংশ, প্রায় 50-60 ফিটের মতো খালি জায়গা আছে, তারপরে হচ্ছে আমার বাড়িটা, মাঝে বড় একটা ওয়াল আছে আর কি। ক্যামেরা দিয়ে মোটামুটি দেখার চেষ্টা করলাম বাসায় এসে ফুটেজ বের করে, তো আমি যতটুকু বুঝতে পারলাম যে ওখানে আপনার কিছু একটা পড়েছে বেশ বড়, এবং গাছ ওখানে কিছু ফুল গাছ আছে, একটা অ্যাভোকাডো গাছ আছে, গাছগুলো খুব বেশি বড় না বা ছোটও না। তো যেটা বুঝতে পারলাম যে ওখানে বেশ ভারী কিছু একটা বড় কিছু পড়েছিল এবং সেটা দৌড় দিয়ে আমাদের বাগানের দিকে চলে গেল। আমি আবছাভাবে মুভমেন্টটা বুঝতে পারলাম, ক্লিয়ার না, তবে বড় কিছুই হবে, এটা কুকুর বিড়াল বা ইঁদুর এরকম কিছু না, মানুষের আকৃতির, আকৃতিটা আমি সঠিকভাবে বলবো না, তবে আয়তন বা ওই হাইটেরই, 5-6 ফিট বা 7 ফিট হাইটেরই বড় কিছু একটা। সেটা যে গাছ টাছ নাড়া দিয়ে ওভাবে চলে গেল গ্যারেজের সামনে দিয়ে অন্ধকারের মধ্যে দিয়ে, সেটা ক্লিয়ারলি বুঝতে পারলাম। ভালোভাবে চিন্তা করে দেখলাম যে এটা আসলে একটা মানুষ এত দূর থেকে লাফ দিয়ে পড়ে আবার সুস্থভাবে দৌড়ে চলে যাওয়া সম্ভব না, আর রাত 9টার সময় আসলে চোর ওভাবে ওই রুমের উপর থাকবে না। কাজেই আমি আমার স্বাভাবিক চিন্তাধারায় যা বোঝার তা বুঝে নিলাম। পরদিন সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে অফিসে কিছুক্ষণ সময় দিয়ে আমি আবার ওই গার্ডেন রুমে গেলাম এবং রহিমের সাথে বসলাম। বসে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বিষয়টা কি, আপনার এই যে জিন পরীর কথা বলছেন, আপনাকে পরীতে ধরেছে সেই, আপনার ঘটনাগুলো কি? একটু জিজ্ঞেস করার একটা কারণ হচ্ছে, সে আগের দিন যখন আমাকে বলছিল একটা মানুষের বলার ধরন বা চোখ মুখে আতঙ্কটা কিন্তু আমি তার দেখেছি। এখানে আমি আবার যে তাকে আসলে জিজ্ঞেস করলাম যে আপনি খুলে বলেন তো যে বিষয়টা কি, আমি তো রাত বিরাতে চলাফেলা করি, আমি অন্ধকারের মধ্যে হেঁটে চলে যেতে পারি, আমার অভ্যাস আছে, আমি শহরের ছেলে বাট স্টিল আমার তো অভ্যাস হয়ে গেছে, আমার তো সমস্যা না, আপনি গ্রামের ছেলে হওয়ার পরেও আপনি এত ভয় পাচ্ছেন, এটা আমরা যে জায়গাটা আছি এটা গ্রামের মতো মনে হলো, তো শহরেরই, রাজশাহী শহরেরই একটা অংশ এবং সিটি কর্পোরেশনের মধ্যে একটা অংশ, এটা তো এমন কোন গ্রাম না যে মাইলকে মাইল খালি জায়গা বা সেরকম কিছু, আপনার তো এখানে ফাঁকা জায়গা আছে কিন্তু আপনার তো ভয় পাওয়ার কিছু নেই সেরকম। সে তখন আমাকে পুরো ঘটনাটা বলা শুরু করল। তার বয়স যখন 12 কি 13, অর্থাৎ অনেকটা কৈশোর, মানে কিশোর বয়স হয়েছে, তখন একবার তার একটা সমস্যা শুরু হলো। সেটা হচ্ছে তার রেগুলারলি ভয়াবহ পেট খারাপ, আমাশা, এ ধরনের একটা বিষয় দেখা গেল এবং খুব অসুস্থ থাকা শুরু হল। এটা বিভিন্ন তার বাবা মা ডাক্তার দেখালেন, অনেক কিছু দেখালেন, ওষুধ খাওয়ালেন, কিন্তু কোনো কিছুতেই তার এটা সেরে উঠছিল না। এটা কিন্তু খুব বেশি দিনের বয়স না, এখন তার বয়স হবে হচ্ছে ধরেন 27 কি 28 বছর, এবং যে সময়কার কথা বলা হচ্ছে তার 5 থেকে 14 বছর আগে, আমি বলব 2009-10 সালের ঘটনা, অতটাও অনেক আগের ঘটনা যে তা কিন্তু না। তো এভাবে বিভিন্ন ডাক্তার দেখানো হলো, ডাক্তার কোন সমাধান দিতে পারছে না। হ্যাঁ, তার খাবারের সমস্যা, পেট খারাপ রেগুলারলি যেটা হয় আর কি, বাট মেডিসিন কাজ করছে না। এভাবে চলতে থাকলো এবং তার শরীর আস্তে আস্তে বেশ ভালোই, শরীর স্বাস্থ্য ভেঙে যেতে থাকলো। আপনারা জানেন যে গ্রামের ছেলেরা বা মফস্বলের ছেলেরা কিন্তু বিকাল হলেই খেলতে বের হয়, মাঠে ঘাটে বন্ধুদের সাথে তারা খেলা করে, আস্তে আস্তে সেই বিষয়টাও তার থমকে যাচ্ছিল আর কি। এভাবে হতে হতে যেটা হলো, তারা স্বভাবতই যেটা করে গ্রামের মানুষ এখনো করে, যে কবিরাজকে দেখানোর চেষ্টা করল। তো সে সময় আসলে খুব ভালো যে কবিরাজ সব জায়গায় পাওয়া যেত, মানে যারা আসলেই সমাধান দিতে পারত, এরকম একটা সংকট ছিল আর কি। অনেক জায়গায় মানুষ রেজাল্ট পেত না বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতো, এই জন্য সেভাবে তারা খোঁজা শুরু করলো এবং প্রায় 3-4 মাস খোঁজার পর একজন কবিরাজ তারা পেলেন, যেটা বিশ্বস্ত। তো সেই কবিরাজ আবার তারা কবিরাজের কাছে গেলেন, তো কবিরাজ বলেন যে না, আমি এখানে না, আমি আপনাদের বাড়িতে আসব। তো কবিরাজ কি করলেন, কবিরাজ একটা নির্দিষ্ট রাতে সন্ধ্যার পর তার বাড়িতে গেলেন। তো বাড়িতে যাওয়ার পরে উনি গ্রামের বাড়ি, তেমন বাউন্ডারি বা কিছু নেই, বাট ভিটার ভিতরে ঢুকার পরেই উনি থমকে দাঁড়ালেন। থমকে দাঁড়িয়ে উনি যেটা করলেন সেটা হচ্ছে, উনি আবার বের হয়ে বাড়ির বাইরে দিয়ে চারপাশ বেশ কিছুক্ষণ হাঁটা চলা করলেন। করে এসে উনি বললেন রহিমের বাবা মাকে যে, দেখেন আমি যেটা আপনাদেরকে একটা উপদেশ দিই, এখানে একটা সমস্যা আছে, এই সমস্যাটার সমাধানটা আমি করতে পারবো না, আমি আপনাকে একজন ব্যক্তির কথা বলছি, উনি একজন আলেম, উনার কাছে আপনারা যান, তাহলে হয়তো আপনার ছেলের চিকিৎসাটা করাতে পারবে। তো এই কথা শুনে তার বাবা মা খুব চিন্তিত হয়ে পড়ল, যে চিকিৎসার কথা বলছেন, সমস্যা সমাধান কেন, কোন সমস্যা আছে, হাওয়া বাতাস জিন ভূত এরকম কিছু, যেটা হয় মানুষ যেটা ভাবে আর কি। তো কবিরাজ বলেছে, না না, এটা আপনারা কোনোভাবেই কোনো কিছু চিন্তা করেন না, বড় কোনো সমস্যা না, কিন্তু এই কাজটা আমাকে দিয়ে না করে ওনাকে দিয়ে করালে খুব ভালো হবে। যাই হোক, কবিরাজ তো ওনাকে, কবিরাজকে তখন বলল যে আপনি একটু বসেন, চা নাস্তার ব্যবস্থা। কবিরাজ উনি বলেন যে না, আমি কিছু এখান থেকে নিতে পারবো না, নিব না, আমি আসি, আপনারা ওখানে যান, তাহলে সবচেয়ে ভালো হবে। তো ইনারা তার পরদিনই কবিরাজের দেয়া ঠিকানা অনুযায়ী একজন আলেমের কাছে গেলেন, উনি একজন মসজিদের ইমামও বটে, ওনার কাছে যে ওনারা সব বিষয়গুলো বললেন। তো তিনি আলেম ছিলেন, উনি বললেন যে একটা নির্দিষ্ট দিন আসবেন। তো সেরকম একটা নির্দিষ্ট দিন গেলেন, যাবার পর দেখলেন, বাড়িতে গেলেন, বাড়ি সবকিছু দেখলেন এবং উনি বাচ্চাকে দেখলেন, মানে অর্থাৎ ছেলেকে দেখলেন, রহিমকে, কিশোর রহিমকে দেখলেন এবং তার বাবা মাকে বললেন যে আপনারা একটু বের হয়ে যান, এই ঘরে আমি একলা একটু ওর সাথে বসব। তো রহিমকে বসে বসে ওনার বাড়ি থেকে শুনলেন রহিমের সাথে এমনি কথাবার্তা বলছেন, বলে লাস্টে রহিমকে ফিসফিস করে কিছু বললেন এবং আস্তে এই কথাগুলো বুঝা গেল না, উনি বলে বললেন উনি কিছু মুখস্থ করান রহিমকে, যেটা তার বাবা মা বুঝতে পেরেছেন। এবং উনি পরে বাইরে আসলেন এবং তার বাবাকে বলেন যে সমস্যা আছে কিনা সেটা আমিও সুনিশ্চিত নই, তবে খুব শীঘ্রই আমরা সবাই জানতে পারব যে আপনার ছেলে কি এমনি মেডিকেল সায়েন্সে অসুস্থ নাকি অন্য কোনো বিষয় আছে। যাক, উনি চলে গেলেন। তার 7-8 দিন পরের ঘটনা, সেটা হচ্ছে যে রাতের বেলা সবাই শুয়েছে, রহিম তখনও অসুস্থ, স্বাস্থ্য তো খারাপের দিকেই যাচ্ছে, মাঝে মধ্যে তাকে তখন স্যালাইনও দেওয়া হয় কারণ পেট খারাপ হলে যেটা হয় আপনারা তো জানেনই সবাই। রহিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভোর রাতের দিকে তার বাবা যখন উঠেছে, রহিম আর নেই, বলে রাখা ভালো গ্রামে কিন্তু ঘরগুলো ছোট ছোট হয় এবং পাশাপাশি হয়, খুব বেশি যে পাকা দালান হয় তা কিন্তু না, অনেকটাই বেড়ার ঘর। কিন্তু ভোরবেলা তাকে একেবারেই খুঁজে পাওয়া যাচ্ছে না এবং অনেক খোঁজাখুঁজির পরও, সারাদিন খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়। এবার বিকালে আসরের পরপর হঠাৎ দেখা গেল যে কিছু লোক, গ্রামেরই কিছু লোক, আপনার রহিমকে নিয়ে এসেছে গাড়িতে করে। না, আমরা যে গাড়ির কথা বলছি সাধারণত যে গাড়ি সেরকম কোনো গাড়ি না, সে সময় আপনার গ্রামে তখনও ভ্যান গাড়ি ছিল, এখনো অবশ্য আছে অনেক জায়গাতেই, প্যারেল ইয়াকর ভ্যান গাড়ি, রহিমকে শুইয়ে গ্রামের কিছু লোক তার বাড়িতে রহিমকে নিয়ে এসেছে এবং রহিমের অবস্থা মানে একেবারে বাজে অবস্থা, তার শরীরে ময়লা টয়লা লেগে আছে এবং নিঃশ্বাস নিচ্ছে খুব দুর্বল, সেরকম একটা অবস্থায় রহিমকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। এবং সেটা দেখি তো বাড়িতে একদম খুলুস্থুল অবস্থা, কি বিষয় কি কাহিনী কেউ কিছু বুঝে উঠতে পারছে না। জানা গেল যে গ্রামের একদম শেষ প্রান্তে ওখানে একটা ভাগাড় রয়েছে। ভাগাড় জিনিসটা কি এটা আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তার জন্য বলছি, ভাগাড় হচ্ছে এমন একটা জায়গা ট্রেডিশনাল যেখানে বিভিন্ন ময়লা আবর্জনা ফেলা হয়, বিশেষ করে মরা গরু বা বিভিন্ন মৃত প্রাণী বা যত রকম ময়লা আছে এগুলো বিশেষভাবে ফেলা হয়, যেগুলো আসলে সাধারণত পুঁতে ফেলার চেষ্টা করা হয় অতিরিক্ত গন্ধের কারণে। সেরকম জায়গায় রহিম পড়েছিল, সেখান থেকে তাকে নিয়ে আসা হয়েছে। যাই হোক, রহিম বাড়িতে আসলো, সবাই তাকে গোসল টোসল করিয়ে, পানি গরম করে গোসল টোসল করিয়ে ফ্রেশ করে কোনোভাবে ডাক্তারকে ডাকা হলো। গ্রামে যে ডাক্তার আছে তাকেও ডাক্তার, ডাক্তারবাবু আসছেন, তাকে স্যালাইন দিলে কাকতালীয় ভাবে সে সময় এই যেই আলেম এসেছিলেন এর আগে তিনি হাজির, এবং তিনি ওটাকে দেখে বাড়ির সবাই আবার অবাক হলেন যে আপনি খবর পেলেন কিভাবে। উনি বলেন যে আমি জানতাম যে কখন আসতে হবে, আমি এই জন্য এসেছি, আমি রহিমের সাথে কথা বলতে চাই। তো উনি রহিমের পাশে বসে রহিমকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা তোমাকে যেটা বলেছিলাম তুমি কি সেটা করেছিলে। রহিম একদম খুব দুরূহ বললেন যে জি হুজুর, আপনি যা বলেছিলেন আমি সেটাই করেছি, এবং ওটা করার পর থেকে আমি হুট করে দেখলাম যে সবকিছু অন্ধকার, প্রচন্ড দুর্গন্ধ, এবং তারপর আমার কিছু করে। যাই হোক, এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে রহিম এই যে বিকালে যে খেলতে বের হওয়ার পর একবার যেটা হয় যে তারা বেশ কিছু বন্ধু মিলে এই ইয়ার কাছে গিয়েছিল, ওই যে ভাগাড় যেটা বলছি, এই ভাগাড়ের কাছে পাশ দিয়ে একটা রাস্তা আছে, মেট্রোপথ, এবং একটা খাল আছে, এই পাশে একটা ছোট ব্রিজ ছিল কালভার্টের মতো। আপনারা কি জানেন যে অনেকেই বিকালবেলা এরকম গ্রামে যে কালভার্ট বা একটু জায়গাগুলো থাকে সেখানে বসে আড্ডা দেয়। তো যেটা হয় সেটা হচ্ছে যে রহিম তার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন হয় এবং সে কালভার্ট থেকে একটু সাইডে নেমে ভাগাড়ের কাছাকাছি এক জায়গায় একটি গাছের নিচে গিয়ে ঝোপের মধ্যে গিয়ে সেখানে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আসে। সেদিন রাতে রহিম একটা স্বপ্ন দেখে, সে ঘোর মধ্যে দেখে যে স্বপ্নে দেখে যে সে যে রুমটাতে শুয়েছিল সেই রুমটা একদম স্বর্ণমুদ্রিত একটা ঘর, দেখে মনে হচ্ছে একটা রাজকীয় প্রাসাদের একটা রুম। তার বিছানা থেকে শুরু করে সবকিছু স্বর্ণখচিত এবং অপরূপ সুন্দরী একটি মহিলা, মাথায় ঘোমটা দেওয়া, হাতে একটা সোনার থালা এবং তার ভিতরে সোনার পাত্র, এর ভিতরে বেশ কিছু সুন্দর খাবার দাবার নিয়ে তার কাছে হাজির হয়েছে এবং বলছে যে রহিম, এই খাবারগুলো তোমার জন্য এনেছি, তুমি খাও। এবং বেশ চমৎকার খাবার, অর্থাৎ রাজকীয় খাবার যেরকম হয়, বিভিন্ন রকম মিষ্টি এবং পোলাও কোমরের জলা সবকিছুই। তো সে প্রায় প্রতিদিনই এই স্বপ্নটা দেখা শুরু করে এবং এই স্বপ্ন যখন থেকে দেখা শুরু করে তখনই তার ঘুম থেকে ওঠার পর আস্তে আস্তে তার পেটের সমস্যাটা শুরু হয়। যেটা ঘটে সেটা হচ্ছে এই যেটা সে স্বপ্নে দেখছিল সেটা আসলে তথাকথিত এক ভাষায় এটা পরি আর আরেক ভাষায় হচ্ছে এটা একটা পিশাচ। সো যে কোনো কারণে রহিম যখন ওই প্রকৃতিটাকে সাড়া দিতে চায়, এই ভাগাড়ের আশপাশে আপনার বিভিন্ন জিনিস পড়ে থাকে, তো আমাদের ইসলামে বলা আছে যে কয়লা এবং হাড় এগুলোর উপরে আসলে এগুলো ব্যবহার করতে নেই বা এগুলো হচ্ছে জিনের খাবার, সেই হিসেবে এগুলোর উপরে মলমূত্র বিসর্জন হোক বা এগুলো করতে নেই, সেটা ওখানে করেছিল এবং তারপর থেকেই এই পরি বা পিশাচটা তার উপচার করে। এবং সে প্রতিদিন রাতে যেটা করত, রহিমকে সে ঘরের মধ্যে উঠিয়ে নিয়ে যেত এবং উঠিয়ে নিয়ে গিয়ে সেই ভাগাড়ের ওখানে নিয়ে গিয়ে বিভিন্ন রকম আবর্জনা বা এই ধরনের জিনিস থেকে থাকে খাওয়াতো আর কি। এর ফলে যেটা ঘটে যে রহিমের ধীরে ধীরে পেটের সমস্যা হওয়া শুরু করে, অনেকটা ইলুশন আর কি, যে সে স্বপ্নে দেখছে এটা কিন্তু সে তাকে বাস্তবে প্রতিদিন উঠিয়ে নিয়ে যেত। তো এই পিশাচের বা এই পরীর যে টার্গেটটা ছিল যে রহিমকে এভাবেই সে মেরে ফেলবে এই প্রসেস। হুজুর যেটা করে, হুজুর যখন প্রথম এখানে আসে উনি অনেকটা বিষয়টা আজ করতে পারেন, করে সে রহিমকে একটা নির্দিষ্ট সুরা শিখিয়ে দিয়ে যান এবং রহিমকে বলে যে তোমরা যখন স্বপ্নেটা দেখবা তুমি এটা মুখস্থ করো এবং চেষ্টা করবা যে ওর যখন তোমার খাওয়ার দেয় ওই সময় এই সুরাটা তুমি পড়ার বা রিসাইট করার। এবং যখনই রহিম এই সুরাটা রিসাইট করে যে কোনো একদিন, করার সাথে সাথেই তার ঘুমটা ভেঙে যায় এবং সে তখন দেখে যে সে এই ভাগাড়ের মধ্যে বলেছে। ঘটনা এখানেই শেষ হতে পারত কিন্তু ঘটনা এখানে শেষ না। যাই হোক, রহিম মোটামুটি কিছুদিনের মধ্যে একটু একটু সুস্থ হয়ে পড়ে, তবে সমস্যা শুরু হয় আরেকটা, সেটা হচ্ছে যে রাতের বেলা রহিম বা বাড়ির লোকজন যখন একেবারে ঘুমিয়ে পড়ত তখন বাড়ির আশপাশ দিয়ে মনে হতো কিছু একটা হাঁটছে এবং এই বেড়ার উপর দিয়ে যদি কেউ নৌকা দিয়ে আঁচড় দেয় যে আওয়াজটা সেই আওয়াজটা। তো একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে হুজুর যখন এসেছিলেন শেষবার তখন কি হুজুরকে বলা হয়েছে যে হুজুর এটার কি করণীয়, এটা কি সমাধান করা যায়। হুজুর আবারও বলে যায় যে আপনার সমস্যা নেই, চিন্তা করবেন না, সময় হলে আমি নিজে থেকে আবার আসবো, এটা বলে হুজুর চলে যায়। যাই হোক, এই সমস্যাটা যখন শুরু হয় প্রাইমারিলি এটা এবং এরপরে যেটা এক পর্যায়ে শুরু হয় সেটা হচ্ছে যে বাড়ির লোকজন দেখা শুরু করে যে মাঝরাতে এরকম আওয়াজ, কখনো বা নূপুরের আওয়াজ, এবং মনে হতো যে এই চৌকির তলে হয়তো বা কেউ আছে নড়াচড়া। অনেক সময় দেখা যেত যে ঘরের কোনায় এরকম লাল শাড়ি পরা ঘোমটা পরা কেউ একজন বসে আছে। এমন রাত গিয়েছে যে রাত দুটো তিনটা বাজে তখন প্রচন্ড একটা হাসি ঘরের মধ্যে, মেয়ে মানুষের হাসি, এই শুনে সবার ঘুম ভেঙেছে কিন্তু উঠে দেখছে যে না, তেমন কিছুই নেই। এরকম হয়েছে যে রাতের বেলা ওয়াশরুমে যখন তারা যেতেন, ওয়াশরুমের দরজা ভেতর দিয়ে বন্ধ, অর্থাৎ ভেতরে কেউ আছে, দরজা ধাক্কাধাক্কি করা হতো। অতটা ভালো তো দরজা না, মনে হচ্ছে কেউ যেন হাত দিয়ে ধরে রেখেছে। দিয়ে কিছুক্ষণ ধাক্কা থেকে পড়ার পর দেখা যাচ্ছে যে এমনি ছেড়ে দিয়েছে। তো বিভিন্ন ভাবে মানুষ, বাড়ির লোকজন, বাকি সবাই এভাবে ভয় পাওয়া শুরু করে। এরকম হতে হতে একদিন এরকম হলো যে রাতে সবাই শুয়েছে, রহিমার বাবা মা যেটা করতো যে তারা সবাই মিলে এখন এক রুমে ঘুমানো শুরু করলো। তো একদিন রাতের ঘটনা, সেটা হচ্ছে রাত 12টা কি তখন 1টা বাজে, গ্রামে কিন্তু তখন বেশ রাত। এরকম হঠাৎ তাদের মনে হলো যে বেড়ার উপর থেকে মনে হচ্ছে কোন প্রাণী বা কিছু, কুকুর এই ধরনের কিছু একটা হবে, মাটি খুঁড়ে বা শিয়াল অনেকটা মাটি খুঁড়ে এরকম কিছু আওয়াজ পাচ্ছে। তারা ভাবলো যে কুকুর শিয়াল হবে, তাদের দিকে আওয়াজ করলো, সেই সেই করে আওয়াজ করলো, যা যা এরকম জোরে আওয়াজ করলো, তো আওয়াজটা বন্ধ হয়ে গেল। হঠাৎ করে মানে সবার চোখে অনেকটা তারপরে ঘুম চলে এসেছে। হঠাৎ করে তারা ঘুমের মধ্যে অনুভব করলেন যে পাশ থেকে রহিম জোরে নড়ে উঠলো এবং পাশেই কিন্তু বেড়া, বিছানার পাশেই বেড়া, এই বেড়ায় কিছু একটা হুড়মুড় করে উঠলো, হুটোপুটির অবস্থা, বেশ আওয়াজ, রহিম চিৎকার করে উঠলো। তাড়াতাড়ি উঠে সবাই দেখলো যেটা লাইটটা জ্বালিয়ে যে বেড়া ফুটা করে কিছু একটা রহিমের পা ধরেছে এবং রহিমকে এমন ভাবে টান দিয়েছে যে রহিমের পা এই বেড়ার ফুটোর মধ্যে দিয়ে পুরোটা বাইরে বের হয়েছে, অর্থাৎ রহিমের প্রায় অর্ধেক অংশ বেড়া ভেদ করে বাড়ির বাইরে গেছে। এরকম প্রচন্ড ব্যথা, রক্ত ঝরছে রহিমের, আচট চাটর লেগে গেছে। মোটামুটি সে রাতটা তারা পার করলেন এবং মজার বিষয়ে পরদিন ফজরের পরপরই আকাশে আল পড়েছে, দেখছেন যে এই হুজুর আবার অটোমেটিক তাদের বাড়িতে হাজির। ওনারা বেশ অবাক যে হুজুর চলে এসেছেন, বিষয়টা কি। হুজুর এবার ওনাদেরকে সব ভেঙে বললেন যে আলেম বা হুজুর যিনি আছেন, ইনারা অনেক সময় বিভিন্ন রকম জিনের সহায়তা নিয়ে থাকেন যে বিষয়গুলো জানার জন্য। তো এখানেও সেই বিষয়টাই হয়েছে। উনি ওনার যে পরিচিত জিন যার সহায়তা নিতেন, ওনার মাধ্যমে উনি খবরগুলো সবসময় পেয়ে থাকতেন শুরুর দিক থেকেই যে কি ঘটছে না ঘটছে। তো এখানে যেটা হয় যে প্রথম দিনই রহিমকে এই জিনিসটা মার্ক করে এবং তার ক্ষতি করবে বলে উদ্যত হয়। যেহেতু সে দোয়াটা শিখিয়ে দিয়েছে, সে কারণে প্রথম স্টেপে তাকে পুরোপুরিভাবে ক্ষতি করতে পারে। দ্বিতীয় স্টেপে যেটা হয় যে এটা এমন একটা স্টেজ আসে যেখানে হচ্ছে রহিমকে এই অশরীরটা একদম নিয়ে যাবে বা আরো বড় ক্ষতি করবে বা মেরে ফেলবে, এই ধরনের কোন চিন্তা ভাবনা আর কি। তো এই কারণে তাকে নিতে আসছে, কিন্তু যেহেতু রহিমের বাড়িতে আপনার তার বাবা মা রয়েছেন বা যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা রিলিজিয়াস মাইন্ডেড এবং এখানে দোয়া কলম পড়া হয়, বিভিন্ন কিছু করা হয়, এই জন্য তারা সেভাবে এই যে পিশাচটা ছিল বা যে জিনটা আছে সেটা আপনার ওকে নিতে পারছিল না। ওদিন রাতে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে রহিম সঙ্গত কারণে, গ্রামের মানুষ তো যে ভুলটা হয়ে থাকে হচ্ছে, সেটা হচ্ছে যে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার পরে সে খুব একটা পাক অবস্থা বা পরিষ্কার অবস্থা ছিল না, এই সুযোগে চেষ্টা করেছিল তাকে একবারে টান দিয়ে নিয়ে যাওয়ার। তো সিচুয়েশনটা এই পর্যন্ত এসকেলেট করার জন্য আমাদের হুজুর ওয়েট করছিলেন যে এই অশরীরটা কোন টাইমে এখান দিয়ে আসা যাওয়া করে বা কোন টাইমে সে মোটামুটি এখানে প্রেজেন্সটা থাকে। তো সেটা যখন সে শিওর হয়েছে যে এই টাইমে সে এদিকে আসবে বা আস্তে আস্তে এদিকে সে সময়টা পার করবে, তখন সে আসলে এখানে আসে। এনিওয়েজ, এই আলেম যেটা করেন এরপরে হচ্ছে একটা এক্সোসিজমের ব্যবস্থা করেন বা রুকাইয়া, ইংলিশে এক্সোসিজম বলা হয়, আমাদের রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউতে আমরা রুকাইয়াটা বলে থাকি আর কি, আমাদের ইসলামে এটা আছে। সো ওই দিন রাতে উনি এই রহিমের উপর রুকাইয়া করেন এবং রুকাইয়া করার পরে বিষয়টা যে অবস্থা আসে যে সেটা হচ্ছে যে এই অশরীর যেটা আছে সেটা রহিমের উপর পুরোপুরি ভর না করলেও তার উপর নজর দিয়ে থাকে এবং তার ক্ষতি করার কনস্ট্যান্ট চেষ্টা করে। এবং আরো বেশ কিছু বিষয় জানা যায় যে সে কিন্তু এর পরেও রহিমকে রাতের বেলা একাধিকবার এই বাড়ি থেকে নিয়ে গেছে তার বাবা মা ঘুমানো অবস্থায়ও, কিন্তু কেউ কিন্তু টের পায়নি। অবশেষে যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে প্রথমে আমাদের জালেম আছেন, উনি এই পিসাজ বা জিন যেটাই বলেন না কেন এই জিনটাকে হাজির করেন এবং হাজির করে সার্টেন কিছু প্রসেসে এটাকে বোতলবন্দি করার চেষ্টা করে। দুর্ভাগ্যক্রমে যেটা ঘটে সেটা হচ্ছে যে এই প্রসেসের মধ্যে করার সময় কাচের বোতলটা ভেঙে যায় এবং এই জিনটা ওখান থেকে আবার পালিয়ে যায়, সো এই প্রসেসটা কমপ্লিট করার সম্ভব হয় না, একটা ইন বিটুইন প্রসেসে থেকে যায়। যাই হোক, যে সমাধানে আসা হয় সেটা হচ্ছে যে যেহেতু এটা একটা নারী জিন, যেটা জানা যায় একটা ফিমেল জিন বা পিসাচ্ছে যেটা বলেন না কেন, এটার জন্য একটা সার্টেন প্রসেস করা হয় যেখানে রহিমের বাবা মাকে ফাইনালি বলে দেওয়া হয় যে রহিমকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে বিয়ে দিয়ে দিতে হবে। এটা হলে এই আসরটা আস্তে 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 কমে যাবে এবং কালের বিবর্তনে এটা সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, সাথে কিছু দোয়া দরুদের বিষয়ে বলে দেন। কিন্তু সমস্যা হচ্ছে যে রহিমের বয়স কিন্তু তখন কত, 14-15, এবং তখন কিন্তু আসলে ওই বয়সে গ্রামে বিয়ে দেওয়াটা একটু অকওয়ার্ডই হয়ে যায়। আর তাছাড়া আরেকটা সমস্যা হচ্ছে যে তখন তো তাকে শহরে পাঠিয়ে কোন জায়গায় চাকরিতে দিবে সেটাও সম্ভব না, আর সে তো সেভাবে অতটা সচ্ছল পরিবার না যে তাকে শহরে কোথাও রাখবে বা লেখাপড়ার জন্য পাঠাবে। পরে যেটা হয়, এই আলম যেটা করেন যে উনি বেশ কিছু দোয়া কালাম শিখিয়ে দিয়ে যান, আরো কিছু প্রসেস বলে দিয়ে যান এবং বলেন যে যখনই সম্ভব হবে ছেলেটা বিয়ে দিতে। আর এই বিষয়গুলো গ্রামে জানাজানি হওয়ার পরে আসলে কেউই মেয়ে বিয়ে দিতে ইচ্ছুক হয়নি। এরপর থেকে রহিমকে খুব ভয় ভয়ে চলতে হতো এবং সে রাতের বেলা সন্ধ্যার পর থেকে তো বের হতো না, সে বেশিরভাগ সময় বাড়িতে থাকতো, বাবার সঙ্গে যতটুকু কাজে যাওয়া সম্ভব যেত। এবং এই কারণেই সে একসময় যেটা করে যে এই গ্রাম থেকে দূরে থাকার জন্য সে গাড়ির ড্রাইভিংটা শেখে এবং ড্রাইভিং পেশাটাকে সে বেছে নেয় আর কি। এবং ড্রাইভিং পেশা বেছে নেওয়ার পরে সে এক জায়গায় প্রায় 4 বছর ধরে চাকরি করে। 4 বছর ধরে চাকরি করার মধ্যে বেশ কিছুটা সময় সেখানে সে সুস্থ স্বাভাবিক অবস্থায় ছিল, এই রকম ঝামেলায় সে কখনো পড়েনি। কিন্তু শেষের দিকে এসে ওইখানেও আপনার এই জিনের কারণে তাকে চাকরিটা ছাড়তে হয়, বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি করে, সেখান থেকে সে চাকরি ছেড়ে আসে এবং এসে অবশেষে তার বয়স হওয়ার কারণে সে বিয়েটা করতে সক্ষম হয়। বিয়ে হওয়ার পরে তার যেটা হয় সেটা হচ্ছে যে তার আর তেমন কোন প্রবলেম একেবারেই হয়নি। দুর্ভাগ্যক্রমে সে এতদিন পর বিয়ে শাদী করেছে, প্রায় 2-3 বছর হল, তার একটা বাচ্চা আছে খুব সম্ভবত 6-7 মাসের। এইখানে আসার পরে, আমাদের বাড়িতে আসার পরে, জয়েন করার পরে কিছুদিন পর থেকে তার আস্তে আস্তে সেই সিমটমগুলো আবার ব্যাক করা শুরু হয়েছে। কি কারণে ব্যাক হয়েছে বা না হয়েছে সেটা শিওর না, তবে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে সে 5 বার নামাজ পড়ে কিনা, সে বলেছে না, সে শুধুমাত্র শুক্রবার নামাজটা পড়ে। তাকে এটাও জিজ্ঞেস করেছি যে হুজুর যেগুলো দোয়া কালাম শিখিয়েছিলেন সেগুলো প্র্যাকটিস করা হয় কিনা, সে বলেছে না, সেগুলো প্র্যাকটিস করা হয় না। আরো বড় কথা, আমি শেষে তাকে জিজ্ঞেস করি, আচ্ছা আপনি প্রকৃতির ডাকে সাড়া দিতে কি বাগানে কোনো সময় কোনো গাছের নিচে গিয়েছেন? এবং সে আমাকে বলেছে যে না, এরকম তো না, তবে আমার দৃঢ় বিশ্বাস সে পুনরায় এরকম কোন একটা কাজ করেছে যেটার কারণে হয়তো বা তার সমস্যা হতে পারে। যাই হোক, এই বিষয়গুলোর মধ্যে দিয়েই সবকিছু চলমান। বলে রাখা ভালো, এখন হচ্ছে শুক্রবার রাত, অর্থাৎ রহিম আজকে আমাদের এখানে নাই, সে গেছে গ্রামের বাড়িতে, কালকে সকালে রহিম আবার ব্যাক করবে। ইন বিটুইন আর কি কি হয়েছে এই বিগত কয়েকদিনে আমি সেটার আপডেটটা জানি না, তবে এটাই ছিল রহিমের ঘটনা যেটা এখনো চলমান। যদি আরো কিছু ঘটে বা কোন সাবসিকুয়েন্ট ঘটনা এখানে ঘটে যায় সেটা আমি ভবিষ্যতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই 1,00,000 সাবস্ক্রাইবারের স্পেশাল এপিসোডের ক্ষেত্রে আমি চেয়েছিলাম আপনাদের সাথে অন্য একটি ঘটনা শেয়ার করব, কিন্তু যেহেতু এটা কনকারেন্ট একটা ঘটনা যেটা হচ্ছে বর্তমানে ঘটছে আমি দেখতে পাচ্ছি, সেহেতু আমি ভাবলাম যে আপনাদের সাথে এই ঘটনাই শেয়ার করি। আমি জানি না ঘটনাটা কতটুকু ভয়ের বা আপনারা কতটুকু ভয় পেয়েছেন বা আপনাদের কতটুকু ভালো লেগেছে, কিন্তু আমি মনে করি যে আপনি যেই ধর্মেরই হন না কেন, ধর্ম কর্ম রিলিজিয়াস প্র্যাকটিস এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কোনো ধর্মই কিন্তু চায় না যে আপনি কোনো লৌকিক বা অলৌকিক কোন রকম সমস্যায় পড়েন। তা আমি বলবো যারা যারা যে যে ধর্মে আছেন অবশ্যই আপনারা ধর্মগুলো পালন করবেন। আর শেষ করার আগে আরেকটি কথা আবার বলতে চাই, এই অদ্ভুতুরের ইউটিউব চ্যানেলের 1,00,000 সাবস্ক্রাইবার পূর্তিতে যারা এটা হতে এটা সম্ভব হতে সহায়তা করেছেন, যাদের এফোর্ট এটা হয়েছেন, অর্থাৎ যারা শ্রোতা আছেন সাবস্ক্রাইবার আছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই, সকলের প্রতি আমি কৃতজ্ঞ এবং সর্বোপরি সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। এবং বাবু ভাই আপনার একনিষ্ঠ যে প্রচেষ্টা সেটার কারণে কিন্তু আজকে এত দূর। হ্যাটস অফ টু ইউ বাবু ভাই, আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আরো একবার চলে এলাম অদ্ভুতরেতে এবং শুনে এলাম হাবিব ভাইয়ের শেয়ার করা একটি ঘটনা। হাবিব ভাই ওনার একজন এমপ্লয়ের লাইফের একটি ঘটনা শেয়ার করলেন, যার সাথে কিছুটা ওনার বাড়ির বাগান বাড়ির কিছুটা অংশ ইনভলভ। এই জায়গা সম্পর্কে হাবিব ভাই আমাকে অতীতে অনেক ঘটনা বলেছেন যে জায়গাটা নাকি একটু অন্যরকম ছিল, উনি নিজেও ওনার অফিসটা নাকি কাছে এবং জানালার কাছে নাকি যখন কাজ করতেন তার কাছে অন্যরকম মনে হতো, মনে হতো জানালায় কেউ কান পেতে আছে বা মনে হতো জানালার ওপাশেই কেউ আছে। একেবারে একবার উনি ঘটনা পাঠাচ্ছিলেন, তিনি ঘটনার মাঝখানে পজ করে আমার বলছেন যে বাবু ভাই আমি রাতে একলা একলা অফিসে রেকর্ড করছি, আমার কাছে বেশ অন্যরকম লাগছে, কেমন যেন ভয় ভয় লাগতেছে। তাই বললাম কেন, বলছে ভাই অফিসে একলা আর মনে হচ্ছে জানলার কাছে কি একজন আছে, মানে আমি যে কিছু বলতেছি মনে হচ্ছে সব শুনতেছে, মনে হচ্ছে এখনই কিছু একটা বলে উঠবে। আমি বললাম যে আসলেই, উনি বললেন যে আসলে আমাকে সেরকম লাগতেছে। তো এটা হাবিব ভাই কিন্তু জাস্ট লাইক মনের ভয়ে ধরনের কথা বলার মানুষ না, কারণ উনি যথেষ্ট সাহসী মানুষ, এক একা মাছ ধরেন, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গিয়ে মাছ ধরেন, রাত বিরেতে চলে যান বিভিন্ন বড় পুকুরে এবং অনেক ঐতিহাসিক পুকুরে উনি মাছ ধরেছেন। তো ওনার কাছে এই ধরনের ব্যাপার মনে হওয়া মানে আসলেই ব্যাপারটা ভীতিকর। যাই হোক, উনি এগুলো পরে টেক কেয়ার করেছেন, এখন মনে হয় না ওরকম কিছু আছে। বাট আমি আমার কল্পনায় বুঝতে পারছিলাম যে এনভায়রনমেন্টটা কেমন ছিল, উনি যেখানে তার সেই এমপ্লয়ের রুমে যিনি গিয়েছিলেন যেখানে ব্যাগ পড়ার মতো একটা বস্তা পড়ার মতো শব্দ হয়েছে, এইটা একটা খুবই মানে ভয়ের ব্যাপার। কিন্তু কারণ আমার এক বন্ধুও বলতো তাদের বাসার ছাদে এরকম ধূপ ধাপ কিছু পড়তো রাতের বেলা, এবং সেটা মানে ছোটখাটো কিছু না, তাদের বাসার কাছে চালতা গাছ ছিল, চালতা পড়তো সেটা না, মূলত ভারী কিছু পড়েছে এবং তাদের বাসার ছাদটা ছিল টিনের, সেখানে উপর দিয়ে কিছুটা হেঁটে যেত মরমর মরমর করে মানুষের মতো ওজন, বাইরে গেলে দেখা যেত কিচ্ছু নেই আর টিনের মধ্যে কোন রকমের পরে সেই পায়ের ছাপ বা দেবে যাওয়া এরকম কিছু পাওয়া যেত না। তো ব্যাপারগুলো কিন্তু বেশ স্পুকি, বেশ ভয়ের। যাই হোক, হাবিব ভাইয়ের ঘটনাটা আমি বেশ এনজয় করলাম। তো এখন চলে যাব আরো একটা ঘটনায়, যে ঘটনাটা আমাদের কাছে পাঠিয়েছে শাকিল চৌধুরী সংযুক্ত আরব আমিরাত থেকে, এবং তিনি তার বন্ধু ওয়াহিদ রানা নামে একজনের একটি ঘটনা আমার কাছে শেয়ার করেছেন। ওয়াহিদ রানা তিনি পাকিস্তানি একজন ভদ্রলোক এবং তিনি তার মামাদের একটি ঘটনা শেয়ার করেছেন, সেটি আমি শেয়ার করব। আমাকে রিকোয়েস্ট করেছে শাকিল, আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি চলে যাচ্ছি শাকিলের পাঠানো ঘটনায় এবং শেয়ার করব আমার মতো করে। ওয়াহিদের দুই মামা ছিলেন, যাদের নাম ছিল, একজনের নাম ছিল জাভেদ আর একজনের নাম ছিল রুম্মান। তো জাভেদ ছিলেন বড় ভাই আর রুম্মান ছিলেন ছোট ভাই। তো দুইজনেই মাশাল্লাহ দেখতে শুনতে বেশ ভালো ছিলেন, কৈশোর থেকে যখন বড় হন তারা দেখতে শুনতে বেশ আকর্ষণীয় ছিলেন, বিশেষ করে তার ছোট ভাই যে জাভেদ যিনি ছিলেন, মানে শাকিলের বড় মামা জাভেদ আর ছোট মামার নাম রুম্মান। তো ছোট মামা নাকি বেশ ফর্সা টসা ছিলেন, তার ফর্সা লুকের জন্য লালচে গালের জন্য তাকে রুম্মান বলতো তারা। তো রুম্মান মানে অর্থ হচ্ছে আনার, আনারের সাথে তুলনা করত। তো পরিবারের সবাই খুব আদর করত। তো রুম্মান মোটামুটি টিনেজ বয়স থেকে সে একটু বেড়ে ওঠে, যখন তার বয়স যুবকের দিকে যায়, 18 বছরের মতো বয়স হয়, তখন সে খুব দুরন্ত হয়ে যায়, বন্ধুদের সাথে আড্ডা দেয়, ঘুরে ফেরে এরকম করে। এইটা মিড নাইনটিজ এর একটি ঘটনা, মানে 90 দশকের মাঝামাঝি সময়কার ঘটনা, তখনও টেকনোলজি ভাবে আসে নাই। আর গ্রামের ঘটনা, পেশওয়ারের একটা গ্রামের ঘটনা। তো বন্ধুদের সাথে আড্ডাবাজি, বিভিন্ন জায়গায় এটা ওটা খেলতে যাওয়া, এগুলো করতো আসলে রুম্মান এভাবেই সময় নষ্ট করতে। এবং সুযোগ পেলে তাদের ওই গ্রাম থেকে কাছাকাছি জায়গায় একটা সিনেমা হল ছিল, সেখানে গিয়ে মুভি দেখত, সিনেমা দেখে আসতো। এবং সেই সিনেমাটা সে রাতে দেখত, গভীর রাতে, মানে লেট নাইট শো আর কি। তো লেট নাইট শো মুভি দেখে যখন বাসায় আসতো তখন আরো রাত হয়ে যেত। গভীর রাতে বাসায় সে ঢুকতো, তার বাসার পাশের একটা এরকম মইয়ের মতো সে বানাইছিল, ওটা যে তাদের দোতলা বাড়ি ছিল, বেশ সুন্দর একটা দোতলা বাড়ি। এটা হচ্ছে সে সময় পাথর আর ই দিয়ে বানানো, খুব সুন্দর, সামনে কাঠের বারান্দা। তো সেখানে সে মইয়ের মতো লাগায় রাখছিল, সেটা সে গোপনে বের করে ওইটা দিয়ে বেবে উঠতে। এবং তার বাবা বুঝে ফেলত সেই সময়, মানে ওয়াহিদের নানা বুঝে ফেলতেন, এবং তিনি মানে প্রচন্ড রাগ করতেন, নিজ থেকে চিৎকার করতেন ছেলের জন্য, কিন্তু সে সন্তানা চুপচাপ বসে থাকত। এমনও আছে যে ওয়াহিদের নানা উঠে মানে একদম এই সামনে যে সিঁড়িতে উঠে গেছে উপরে, যে নক করছে তাকে শাস্তি দেওয়ার জন্য। তো সন্তানা রুম্মান ভিতরে চুপচাপ করে থাকত। তো তার বাবা অগত্যা সেই নালিশগুলো জমা রাখত তার বড় ছেলের জন্য। তো রুম্মানের বড় মামা জাভেদ তিনি থাকতেন শহরে, এবং তিনি ওখানকার একটা ডিগ্রি কলেজে পড়াশোনা করতেন, আর ওখানকার একটা হোস্টেলে থাকতেন আর কি। হোস্টেল বলতে যেটাকে ডর্ম বলে, যেখানে একটা ডর্মে থাকতেন এবং ওখানে পড়াশোনা করতেন। তো তিনি বাসায় আসতেন, প্রতি সপ্তাহেই আসতেন, এসে বাড়িতে খবর নিতেন এবং তার বাবার কাছ থেকে শুনতেন কি কি করছে ছোট ভাই। বলতেন যে ছোট ভাইকে আবার আদর করতো অনেক, বলতো যে আমি ওরে নিয়ে যাব, ওর এখানে এইটা শেষ হোক, ও এখান থেকে তার HSC শেষ করুক, তারপরে তাকে আমি নিয়ে যাব শহরে। তো তার বাবা বলতো যে নিয়ে যা, নিয়ে যায় আমাদেরকে বাঁচা, ওইখানে থেকে অনেক সমস্যা করতেছে। তো জাভেদ বলতো যে এরকম করেন না বাবা, থাক, একটু দুষ্টমি করবে এই সেই। তো এরকম চলতেছিল। একবার জাভেদ চিন্তা করে যে না, ভাইয়ের নামে অনেক বেশি কমপ্লেন আসতেছে, আমার এবার যাওয়া লাগবে। তো তিনি উইকেন্ডের আগেই চলে আসেন বাড়িতে, এবং এসে যথারীতি বাসায় সময় টময় কাটায়, শুনে যে ভাই নাই, সন্ধ্যার পর থেকে আর পাওয়া যাচ্ছে না, মানে সে গেছে আর কি। সে খোঁজ খবর নেয়, দেখে তার বন্ধুদের কাছ থেকে, মানে ছোট ভাইয়ের বন্ধুদের থেকে, যে সে মুভি দেখতে গেছে। তো সে চুপচাপ বাসায় বলে যে কাউরে বলবা না যে আমি আসছি, সে চুপচাপ ঘরের মধ্যে বসে থাকে, যে ওই মানে সে আর তার ভাই তো আগে উপরেই থাকতো। তো রাতের বেলা ঠিক যথানিয়মে রুম্মান এসে এরকম মই দিয়ে উঠে, ওঠার পরে সে যখন ঢোকে, ঢোকার পর দেখে যে তার ভাই। তো তার ভাই তো তাকে দেয় ভালোই শাস্তি, দেয় উত্তম মধ্যম দেয়। উত্তম মধ্যম দেওয়ার পরে রুম্মান খুব অভিমান করে সে ঘর থেকে বের হয়ে যায় রাতের বেলা, ভাইয়ের সাথে প্রায় মানে ধাক্কা ধাক্কির মতো হয়ে যায় করে সে রাগের চোটে বের হয়ে যায়। বের হয়ে গেলে জাভেদের একটু রাগ থাকে, তখন সে বলে যা বাইরে যা, বাইরে যা, দেখ দুনিয়া কত কঠিন, দেখ কি কি করতে পারবি, কোন বন্ধুদের সাথে যেতে পারবি, আর কোন মুভি দেখে লাইফে কি হবে দেখ, বলে বলে যা। তো বলে সে চুপচাপ থাকে। তো দেখা যায় রুম্মান বের হয়ে হেঁটে চলে যায়। তো জাভেদ চুপচাপ থাকে। তো তার বাবাকে সে যে আবার নেমে বলে যে ও কিন্তু রাগ করে বের হয়ে গেছে, দেখেও চলে আসবে, এত চিন্তা করো না, 2-1 ঘন্টা, আর যদি আজকে না আসে তাহলে কালকে তো সকালে আসবেই, আর অসুবিধা নেই, সকালে আমি আসলে আরো বুঝাই দিব যে ব্যাপার কি, এইভাবে করলে তো চলবে না, বুঝাবো ওরে। তো বলে রাতের বেলা সে তার ঘরে চলে যায় এবং সে ঘুমায় যায় ওইভাবে। তো এরকম করে রাত পার হয়ে যায়, রাতে তো আর আসে না, রুম্মান আর ব্যাক করে নেই। তো সকালবেলা জাভেদ যে খবর নেয় তার বাবা মার কাছে যে আসছে নাকি, বলে না নিজেও আসে নাই। তো সে আস্তে করে নাস্তা করে বের হয়, কিন্তু সে তার মনের মধ্যে খুব খচখচ করতেছে, ভাই গেল কই। তো গিয়ে সে খবর নেয় বিভিন্ন বন্ধু বান্ধবের কাছে যে ওকে দেখছো, ওকে কালকে রাত্রে একটু শাস্তি দিছি, এরকম এরকম কথা। তো তার এক বন্ধু বলে যে ও আসছিল আমার কাছে, ভাইয়া আসলে আমার সাথেই গেছিল মুভি দেখতে, আপনারা ঠিক করেন না ওকে, ভাইয়া মারছেন এই সেই। তো বলে তোমার শিখাইতে হবে না, তোমার বাবা মার সাথে কথা আছে, ও কোথায় গেছে বলো। বলো তো এখান থেকে চলে গেছে। বলে চলে গেছে মানে, কো এইখান থেকে আমাদের এখানে থাকবে না, এখান থেকে 2 গ্রাম পরে চলে গেছে, আমাদের ছোটবেলার একটা বন্ধু ছিল SST সময়, ফয়সাল, ওদের ওখানে মশলার বিজনেস, তোর বাবা বিভিন্ন রকম মশলা বিজনেস করে, এবং সে নাকি পরবর্তী ওখান থেকে চলে যাবে দূরে। সে কি করবে সেটা জানি না, ফয়জালের সাথে কথা বলছিল আগেই, মশলার ব্যবসা করবে কি করবে এখানে থাকবে না। আর কালকে আপনি তাকে মারছেন, এটা আরো রাগ করছে। তো জাভেদ তো খুব রাগ করে, ওই ছেলেকে বলে দাঁড়া তোমার বাপমার সাথে কথা বলতেছি, বলে বাসায় এসে খুব রাগে ফেটে পড়ে যে এরকম এরকম ব্যাপার, বাপরে বলে যে আপনার ছেলে এরকম এরকম করছে, আপনার ছেলে বলে যে চলে গেছে এখান থেকে গ্রামের কাছে ওইখানে, এবং তাদের যেই বন্ধুর ওখানে গেছে তার সে বুঝতে পারছে, যাবে চিনতে পারছে, সেই বন্ধুদের পরিবারের সামওয়্যার মানে পার্শ্ববর্তী একটা দেশের সাথেও ব্যবসা বাণিজ্য ছিল আর কি, মশলা টসলা আসতো ওখান থেকে, জাফরান টাফরান আসতো আর কি। তো বুঝতে পারছে যে ভাই ওদিকে ইনভলভ হলে তো সে আর এই পড়াশোনায় একদম আর হবেই না, কিছুই হবে না। তো বাবারে বলে, তো বাপ প্রথম বলে যে এত তোমার ভাইয়ের মুগুর নাই সে ব্যাক করবে, তুমি দেখো না সন্ধ্যা হইতে হইতে টাকা পয়সা নাই কিচ্ছু নাই কি। কিন্তু বাপেরও কিন্তু মন খচখচ করতেছে আর কি, যাই হোক এরকম দুপুর পড়ে যায়, তারা খাওয়া দাওয়া করতে পারে না, একসময় সন্ধ্যা চলে আসে রাত চলে আসে, কি একটা অবস্থা। আর এই সময় তো এমন না যে মোবাইল ফোন আছে সবার কাছে, তো বাসায় দেখা যায় সবার মন খারাপ হয়ে গেছে, মানে সবাই খুব মানে মন বিমর্ষ করে রাখছে, দেখা গেছে যে তার মা কাঁদতেছে, মানে রুমানের আম্মা কাঁদতেছে, তো একটা বিশাল অবস্থা। এবং তার বড় ছেলেকে বকাবকি করতেছে, তার বাপ মানে হাজবেন্ডকে বকাবকি করতেছে। তো জাভেদ ঠিক করে যে না কালকে ভোরবেলায় আমি রওনা দিব, ওই দুইটা গ্রাম পরে যেখানে ফয়সালদের থাকার কথা, সেটা মোটামুটি ডিস্টেন্স, ওখানকার গ্রাম মানে একদম পাশাপাশি না কিন্তু বেশ অনেক দূরে, মানে ওখানে তাকে যেতে হবে ওখানে বাসে করে, যে ওখানে নেমে সেখান থেকে হেঁটে যেতে হবে, এবং বেশ মানে রুক্ষ পথ, মানে পথ এত সোজা না। তো যাই হোক সে তাও ডিসাইড করে ফেলে, তো সকালবেলা সে রাতে মানে কোনো মতে থাকে, ওয়েট করে থাকে ভাই আসবে নাকি ভাই আসবে নাকি, একসময় সে ঘুমায় যায়। তো ফজরের পরে সে বের হয় বাসা থেকে, সে যে ওই যে বন্ধুর কাছে যে বলে যে তোমার সাথে কোনো যোগাযোগ হয়েছে, তো ওই বন্ধু ঘুম থেকে উঠে সে একদম মানে বিরক্ত, সে বলে না আমার সাথে যোগাযোগ হয় নাই, আর সে ওখানে গেছে এটা আমি শিওর। তো যাবে ওখান থেকে বের হয়ে যায় বন্ধুর ওখান থেকে, মানে তার ছোট ভাইয়ের বন্ধুর বাসা থেকে বের হয়ে যায়, সে তার নিজের এক বন্ধুর সাথে কথা বলে, বলে ওই ছেলেটার ডিটেলস বের করার চেষ্টা করে। তা তার বন্ধু বলে যে আমি তোমাকে খবর নিতেছি, একটু বসো, একটু বেলা হোক তারপরে যাও। তো মোটামুটি সকালে নাস্তা করতে করতে সে ওই বন্ধু তাকে একটা ডিটেলস এনে দেয়, বলে যে তুমি যার কথা যাচ্ছ ফয়সালদের এলাকা, ফয়সালদা কিন্তু তুমি যেটা জানছো ওর বন্ধুর থেকে ওখানে না, সে থাকে এখান থেকে অনেক দূরে, মোটামুটি বেশ দূরে এবং পাহাড়ি জায়গায়, এবং এই এরকম এরকম ঘটনা, আর ফয়সালের বাবা ব্যবসা করতে এরকম আমি এখনো যা শুনছি, এখনো তিনি মশলার ব্যবসা করেন, এবং তিনি ওই যে ইস্পাহানে যান, মানে ওখান থেকে মশলা আনেন, ওই যে জাফরান টাফরান এনে ওখানে, মানে অনেক রকম মশলার ব্যবসা করেন, এবং মশলা কিন্তু তারা এক্সপোর্টও করে, মশলা চা আর অনেক কিছু আছে। তো তুমি তোমার ভাইকে ওখান থেকে পারলেও তো সরায় আনো তাড়াতাড়ি, ও যদি ওইসব জায়গায় ইনভলভ হয়ে যাও কিন্তু আর আসবে না, কেন ওখানে কাঁচা টাকা হাতে পাবে আর সে এইসব দিকে তাকাবেও না, আর ছেলেটা দেখতে শুনতেও ভালো। তো এগুলো বলে তখন জাভেদ বলে আচ্ছা ঠিক আছে, যাক ওখান থেকে সে রওনা দেয়। তারপরও সে আর কোন মানে ডিটেলস আর কিছু চিন্তা না করে রওনা দেয়। তো রওনা দিয়ে সে যথারীতি তার বন্ধুর থেকে নেওয়া একটা কোঅর্ডিনেশন অনুযায়ী বাসে উঠে, এবং সেই বাস তাকে নিয়ে যায়, এবং দেখা যাচ্ছে কয়েকটা গ্রাম পার হয়ে এরকম পাহাড়ি জায়গা দিয়ে এক জায়গায় যেয়ে তাকে বাস নামায়। তো সে তো চিনে না কিছু, যাবে দুই জায়গায়, বলে যে এইটাই, বলে যে হ্যাঁ এইখানে। তো সে জিজ্ঞেস করে বাসওয়ালাকে যে আমি অমুক জায়গায় যেতে যাই কিভাবে, বলে এইখানে আমরা শুনছি ওই জায়গা ওই যে পাহাড়ের ওদিক দিয়ে যেতে হয়, এখানে পায়চলা পথ আছে, ওদের কাছে মনে হয় ঘোড়ার গাড়ি আছে, তুমি ওখানে যা আলাপ করো, এর থেকে বেশি কিছু যাই না। তো বাস তাকে ছেড়ে চলে যায়। তো যখন ওখানে জাভেদকে নামাইছে তখন দুপুর পার হয়ে গেছে। তো জাভেদ তখন ওখান থেকে হাঁটা শুরু করে, হাঁটতে হাঁটতে দেখে যে একদম মানে পায়ে চলা পথ, তখন পর্যন্ত তার চোখে কখনো ওই যে ঘোড়ার গাড়ি টাঙ্গা গাড়ি এগুলো পড়ে নাই। তো হাঁটতে হাঁটতে সে অবাক হয়ে যায়, মানে এত দূর চলে আসছি কোনো টাঙ্গা গাড়ি নাই কিচ্ছু নাই। তো সে অনেকক্ষণ যাওয়ার পর ওইখানকার কিছু গ্রামের মানুষ পায়, তারা হেঁটে আসতেছে, তখন অলরেডি বেলা পড়ে যাচ্ছে। তো জাভেদ তাদেরকে বলে যে আমি অমুক জায়গায় যেতে চাই এরকম এরকম। তো লোকগুলো মনে হয় তার দিকে উদ্ভট ভাবে থাকে, অমুক জায়গায় যেতে চাও মানে, বলে যে এরকম আমার ভাইয়ের বন্ধুর বাসা। তো তারা একজন একজন মুখ চাওয়াচাই করে, ভাইয়ের বন্ধুর বাসা ওদিকে কিভাবে হয়, বলে তুমি তো এইটাকে ভুল রাস্তা দিয়ে আসতেছো, তুমি যদি অমুক জায়গায় যেতে চাও এটার নামে একটা গ্রাম গ্রাম আছে গ্রাম, সেই গ্রামটা হলো এদিকে না, এদিক থেকে তুমি যে হেঁটে আসতো ওটি তো আবার পিছায় যেতে হবে তোমার এরকম এরকম ভাবে। আর এখন যে জায়গার নাম তুমি বলতেছো একই নাম কিন্তু, এটা হলো একটা পাহাড়ি এলাকা, এটা গাও না, এই এলাকাটার নামই এটা। তো জাভেদ তখন বলে যে তাহলে এখন আমি কি করবো কয় জানি না। তো বলতেছে এখানে কোনো রেস্ট হাউস বা কিছু নাই, বলে আসে ওই জায়গায় সামনে যাও যে দেখো তুমি এখানে কোনো পাও নাকি, এখানে এই কিছু ঘর বাড়ি আছে পাহাড়ি মানুষের, আর ওই জায়গায় একটা রেস্ট হাউস মনে আছে, কথা বলে দেখতে পারো। তো জাভেদ বলে আচ্ছা ঠিক আছে, আর বলছে আমি যদি গাওয়াই যাইতে চাই দেখতে যেতে, বলে এটা অনেক দূরের পথ, এই যে এখান থেকে পায়ে হেঁটে তোমার যেতে হবে পুরা মানে এই পথ দিয়ে। বলে যে রাতের বেলা যেতে পারবো? পারবা তুমি, লোকটা বলছে পারবা তুমি রাত হয়ে যদি হেঁটে পৌঁছাইতে পারো। বলে কতক্ষণ লাগতে পারে? বলে লাগতে পারে মানে প্রায় 4-5 ঘন্টা তোমার লাগবে, বাট দ্য থিং ইজ ওইখানে মানুষ যায় না। বলে কেন? বলে জায়গা ভালো না, এটার মধ্যে ই আছে, উল্টাপাল্টা জিনিস আছে। ওই পাহাড়ের ফাঁকে যে রাস্তা আছে ওটাতে সন্ধ্যার পর গেলে মানুষকে জিনে উড়াই নিয়ে যায়। এখানে কয়দিন আগে একটা ছেলেকে উড়াই নিয়ে গেছে, 2 দিন আগে, মানে গায়েব হয়ে গেছে ওখান থেকে উড়াই নিয়ে, মানুষ দেখছে নিয়ে গেছে যে। তো জাভেদ শুনে একটু হাসে, মানে মানে ফিক করে হেসে ফেলে, ফেলে বলে যে আসলেই মানুষ দেখছে? বলে যে হ্যাঁ দেখছে। তুমি কি এটা মজাক করতেছো আমাদের সাথে? এটা আমরা তোমার সাথে মজাক করতেছি না। জাভেদ আসলে জিনিসটা এতটাই সিরিয়াসলি দেয় না, কারণ সেই জিনিসগুলো খুব একটা মানে লাইফে যেহেতু সামনাসামনি কিছু দেখে নাই, তো সুতরাং সেই জিনিসটাকে নিয়ে সে এত সিরিয়াসও না। তো সে বলে আচ্ছা তাহলে এখন আমি কি করতে পারি? বলে তোমার আমাদের অ্যাডভাইস শুনো, সামনে যাও যেখানে পাহাড়ি একটা বাসা আছে ওদের সাথে কথা বলো কারোর সাথে, অথবা একটা রেস্ট হাউস আছে ওরা যদি তোমার মানে থাকার ব্যবস্থা থাকে থাকো, তুমি দিনের বেলা যাও। দিনের বেলা এই পাহাড়ি রাস্তা দিয়ে গেলেও মনে হয় তোমার থেকে একটু নিরাপদ হবে, সন্ধ্যার সময় যেও না, নাহলে পিছনে ফিরে তুমি ওদিক দিয়ে চলে যাও। বলে মানে আজকে এখানে থেকে যাও, পিছনে ফিরে কালকে ওদিক দিয়ে যেও, ওই রাস্তা দিয়ে ঘুরে একদম সরাসরি যাবা, এবং তুমি টাঙ্গা গাড়ি পাবা ঠিকই তোমার নিয়ে যাবে, অথবা তুমি রাস্তার মধ্যে দাঁড়ায় থাকলে অনেক সময় দেখা যায় গাড়ি টাড়ি আসে, হাত দেখায় থামাইলে তোমার নিয়ে যাবে। তো জাভেদ বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই যাও। তো এই বলে তাদেরকে জাভেদ বিদায় দেয়। তখন কিন্তু অলরেডি কথাটা বলে অলরেডি বেলা অনেকটা গড়ায় গেছে। তো জাভেদ একটু ডিলেমার মধ্যে থাকে, তারপরে সে চিন্তা করে না আমি সামনে এগিয়ে যাই, সামনে এগিয়ে যাই এবং আমি ওই রাস্তা দিয়ে যাবো, কিচ্ছু হবে না আমার, 4-5 ঘন্টা আমি ইজিলি হাঁটতে পারবো, এবং আমি যদি একটু মানুষের কারো আর কারো কাছ থেকে একটু ডিরেকশনটা পেয়ে যাই মানে মোটামুটি আমার জন্য সহজ হয়ে যাবে এবং আমি পারবো, এটা কোনো ব্যাপার না। এই চিন্তা করতে করতে সে সোজা হাঁটা দেয়। হাঁটতে হাঁটতে দেখা গেছে যেরকম বিকাল গড়া যেতেছে পাহাড়ে, এরকম সূর্য ডুবতেছে, পাহাড়টা তার সুন্দরই লাগতেছে, বাট ব্যাপক নির্জন, মানুষজন নাই বললেই চলে। তো হঠাৎ করে দেখে যে সে আরেকটা গ্রুপ মানুষ হেঁটে যাচ্ছে ওখান থেকে কয়েকজন। তো তাদেরকে জিজ্ঞেস করে যে আমি অমুক জায়গায় যাবো, অমুক গাঁও, বলে যে এলাকা না, ওরা ওইরা ওই শুনে ফার্স্টে বলে যে ই এলাকা, বলে যে না না গাঁও, অমুক গাঁও, বলে ও আচ্ছা, বলে এই দিক থেকে যায় না। তো সে বলে যে এই রাস্তা দিয়ে নাকি যাওয়া যায় এখান থেকে, ওই রাস্তা দিয়ে এখন যাবা? মানে তাকে দেখে অবাক হয় তারা, বলে এই রাস্তা দিয়ে এখন যাবা, তুমি দেখছো বেলা কিরকম? বলে হ্যাঁ। বলে এইখানে মানুষজনকে খারাপ জায়গা, এখানে অনেক উল্টাপাল্টা জিনিস আছে, তো বলে তোমরা কিন্তু নিয়ে যাবে, সোজা করে দেবে এখানে, এখান থেকে যেও না। তো সে বলে আচ্ছা আমি থাকতে পারি কোথায়? বলে ওই যে ওখানে যাও, ওই যে গ্রামের মানুষজন আছে কারোর সাথে কথা বলো, ওই যে ঘরগুলো ওইদিকে যাও যে কথা বলো, ওরা যদি তোমার দেয় থাকতে তাহলে ভালো, ওই রেস্ট হাউস আছে ওরা পাবাই, তুমি যাও ওদিকে যাও। তো জাভেদ ওদের জন্য মানে তারা কিন্তু বারবার তাকে ইনসিস্ট করতে থাকে ওদিকে যাও, তো সে চিন্তা করে যে আমি এদের কথা শুনবো না, সে চিন্তা করে আমি হাঁটা দিব, এইসব নিয়ে আমি সিরিয়াস না। সে সোজা হেঁটে মানে ওই লোকদের দেখে চলে যাচ্ছে পিছন দিকে, সে হেঁটে হাঁটতে থাকে। তো সে বুঝতে পারে যে হ্যাঁ এদিকে রাস্তা আছে ওই গ্রামে যাওয়ার জন্য। তো সে হেঁটে আসতে করে ওই রাস্তা দিয়ে ঢুকে, এদিকে কিন্তু সূর্য প্রায় মানে একদম ডুবে গেছে, তখন আলো অল্প একটু পাহাড়ের মাথায় আছে, সেই আলোটা এসে চটটুক পড়তেছে, এখন অন্ধকার অন্ধকার লাগতেছে জায়গায়। এবং সে বুঝতে পারলো যে ওই গ্রামে যাওয়ার জন্য এইখানে সে কোন টাঙ্গা গাড়ি বা কিছুই পাবে না, নর্মাল গাড়ি আসা তো প্রশ্নই আসে না, কারণ কেউ এদিকে চলাফেরা করেন এবং রাস্তা অনেক রুক্ষ, এর মধ্যে যে কিছু চলবে না, রাস্তাটা লিটারেলি দুই পাহাড়ের মধ্যে কেটে গেছে এরকম, জাস্ট মানে নর্মালি চলতে পারবে, গাড়ি টাড়ি চাইলে চলতে পারবে বা ঘোড়ার গাড়ি চাইলে চলতে পারবে, কিন্তু এখন কিছুই চলতেছে না। তো জাভেদ হেঁটে হেঁটে যাচ্ছে এবং চিন্তা করতেছে যে আমার মোটামুটি তার মানে এত ক্ষুধাও লাগে নাই, শরীরেও মোটামুটি জোর আছে, যেহেতু আমি হেঁটে চলে গেলেই হবে। তো হাঁটতে হাঁটতে সে যখন আরো সামনে এগিয়ে যেতে থাকে, তখন কিন্তু সূর্য প্রায় ডুবে গেছে, অন্ধকার হয়ে আসছে, তখন তার একটু ভয় লাগা শুরু করে, কারণ জায়গাটা হচ্ছে মনে হচ্ছে যে দুই পাশে এরকম টিলার মতো পাহাড়, বেশ উঁচা না বা টিলার মতো পাহাড়, এই ওগুলার উপরে গাছগাছালি, বেশ কিছু গাছগাছালি, এবং মাঝখান দিয়ে মনে হচ্ছে কেটে রাস্তাটা বানাইছে, দুই পাশে মনে পাহাড়ের দেয়াল, এবং এর মধ্যে দিয়ে গেছে কিছু কিছু জায়গায় পাথরের মানে লালচে টাইপের পাথর, আবার কিছু জায়গায় একটু মাটির মতো আছে, শক্ত মাটির মতো, আর এর মধ্যে দিয়ে গেছে এরকম। তো সে হেঁটে যাচ্ছে, তার পায়ের যে শব্দ সেটাও মনে হচ্ছে প্রতিধ্বনিত হইতেছে দুই পাশে, আর তার কাছে কেন জানি মনে হইতেছে বিভিন্ন ফিস ফিসানি শুনতেছে, মানে ফিস ফিস শব্দ কানে আসতেছে, এবং অন্ধকার হয়ে গেছে, কিন্তু তখন শুধু আকাশে দেখা যাচ্ছে উপরে যে আলো, আকাশের আলোটা আছে, নিচে অন্ধকার। এদিকে আবার জাভেদ একটু টেনশনও আছে, তো সে একটা ফ্ল্যাশ লাইট আনছে, তার পকেটে আছে ফ্ল্যাশ লাইট আছে, যেহেতু তার গ্রামের রাস্তায় চলতে হবে সে জানে, ফ্ল্যাশ লাইট নিয়ে আসছে, এটা এখনো জ্বলতেছে না। যে ফিসফিসে এটা শুনে তার বুকের মধ্যে একটু কাঁপন ধরতেছে, আরে যে শুনে আসছে মানুষের কাছে, তো তখন সে ধারণা করতেছে এটা হতে পারে যে বাতাস চলতেছে, যে মাঝে মাঝে বাতাসগুলা এই পাহাড়ি রাস্তা দিয়ে ওই যে এই দুই পাশে তো দেয়াল, বাড়ি খেয়ে খেয়ে হয়তো ফিসফিসানি শব্দ আসতেছে। এই চিন্তা করতে করতে সে যাচ্ছে, তো এক পর্যায়ে সে একটু ভয় পেয়ে গেল, কারণ আকাশ যখন মানে অন্ধকার হয়ে গেল, আকাশের যে ওই যে হালকা লালচে আলোটা মিলাই গেল, তারা ফুটছে আকাশে, এবং সামনের ওই আকাশের আলো চাঁদের আলো হালকা পড়ে দেখা যাচ্ছে, গাছগাছালির পাতাগুলো হালকা হালকা নড়তেছে, তখন তার একটু ভয় লাগা শুরু করলো যে অনেক কিছু তো থাকতে পারে রাতের বেলা, এগুলোর মধ্যে উল্ফ থাকতে পারে, ই থাকতে পারে, আমি আসাটা উচিত হয় না গ্রামের এরকম রাস্তা, এবং এটা পাহাড়ি পাহাড়ি গ্রাম, মানে এই জায়গাটা তো এরকম আসাটা ঠিক হয় না আমার, আমি কিভাবে বুঝবো, আমি তো মানুষের মুখে লোকেশন শুনে যাচ্ছি, আমি তো এমন না যে আমি এখানে গেছি আগে কখনো, নিতান্তই বোকামি হয়েছে, আমার উচিত ছিল রেস্ট হাউসে যে কথা বলে থাকা, এগুলো ভাবতে ভাবতে সে যাচ্ছে এবং সে আন্দাজে চিন্তা করতেছে কতটুকু হাঁটছে। এর মধ্যে সামনের দিকটা দেখলো বেশ অন্ধকার, তো সে লাইট মারলো, লাইট মেরে ফ্ল্যাশ লাইট মারলো, মেরে দেখলো যে রাস্তাটা উপর দিকে এলিভেট হচ্ছে, তো এইটা উঠতে তার কষ্ট হচ্ছে, বেশ কষ্ট করে উপরের দিকে উঠতে 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 তার মানে বেশ কষ্ট হলো, দেখলো যে এইবার এই পাহাড়ের দুই পাশে পাহাড়ের মাঝখান থেকে রাস্তাটা বের হয়ে উপরের দিকে উঠছে, এবং দুই পাশে হালকা গাছপালা আছে, বেশ উঁচা না, মোটামুটি একটা হাইটওয়ালা গাছপালা, এবং এর মধ্যে দিয়ে গেছে রাস্তাটা, সামনে রাস্তা যাওয়া যায়। তো সে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে এক জায়গায় এসে দাঁড়াইলো, মোটামুটি এই জায়গাটা পাহাড়ের একটা ই জায়গা, উঁচু জায়গা, এরপর আবার নেমে গেছে ঢালু, এখান থেকে দেখতেছে সামনে দূরে আরো পাহাড় এবং গাছ আছে পাহাড়ের মধ্যে, এবং মানে কেমন জানি কুয়াশা কুয়াশা করে রাখছে জায়গাটা, জায়গাটা দেখি অন্যরকম লাগতেছে। তো এরকম তাকাই তাকাতে হঠাৎ করে সে তাকায় দেখে একটা পাহাড়ের উপরে একটা টং দোকানের মতো ছোট্ট দোকান, যেমন মানুষের টং দোকান থাকে আমাদের দেশে, টং দোকানের মতো। তো টং দোকান দেখে যাবে চিন্তা করে দোকানটার অবস্থাকে, মনে হচ্ছে দোকানের মধ্যে সে হালকা আলো দেখতেছে। তো সে আস্তে 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 হেঁটে রওনা দেয় ওদিকে, মানে একটা পাহাড়ের উপর ওদিকে রওনা দেয় একদম দেখে। তো হেঁটে হেঁটে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে, নিচে নামতে নামতে উপরে উঠতেছে, উঠতে উঠতে তার মানে একদম দম বেরোয় যাচ্ছে, এখন বুঝতেছে অনেক কষ্ট হচ্ছে। তখন কাছে গিয়ে দোকানটার কাছাকাছি এসে তো একদম হাঁপায় গেছে, এসে দেখতেছে দোকানের মধ্যে খুবই মানে অল্প একটা আলো জ্বলতেছে, খুবই অল্প একটা আলো, মানে একদম টিমটিম করে একটা আলো জ্বলতেছে, এবং সেটাও এমন একটা প্রদীপ দিয়ে জ্বলতেছে কাঠের একটা চিমনির মতো, কাঠের মতো একটা চিমনি, অথবা অন্য কিছু দিয়ে বানানো হতে পারে, মানে খুব সুন্দর নকশা করা এরকম, সেটা ফাঁক দিয়ে হালকা আলো বেরোচ্ছে, হালকা আলোটা এরকম না, এবং খুব সুন্দর একটা আতরের মতো ঘ্রাণ চারিদিকে ছড়াচ্ছে, মানে একদম মানে ছড়ায় যাচ্ছে চারিদিকে ঘ্রাণটা, এরকম সুন্দর আতরের ঘ্রাণ সে পায় নাই। তাকায় দেখে তার পাশে একজন বৃদ্ধ মানুষ বসা, বয়স্ক মানুষ বসা, এবং সে বুঝতে পারছে এই অল্প আলোতে লোকটার চেহারা বেশ সুশ্রী, বেশ সুশ্রী, এরকম মানে চোয়াল দুটা ভাঙা এবং সাদা দাড়ি, শুভ্র দাড়ি, মাথার মধ্যে একটা টুপি পরা, এবং সে তাকায় আসছে বাইরের দিকে অন্য পাহাড়ের দিকে। তো ওই কাছে যে জাবেদ তাকে সালাম দেয়, সালাম দেওয়ার পর দেখলো যে লোকটা মুখ ফিরে তার দিকে তাকায়, তারপর তাকে সালামের উত্তর দেয়, সালামের উত্তর দিয়ে তার দিকে মানে এমনি তাকায় আছে, আর কিছু বলতেছে না। তো জাবেদ তখন বলে যে মানে তাকে চাচা বলেই সম্বোধন করে, বলে যে চাচা আমি এখানে আসছি, আমি যাচ্ছি অমুক গ্রামে, গ্রামের কথা বলে যে ওখানে আমার ভাই গেছে, আমার ভাই গেছে, তো আমি এখন ওকে খুঁজতে যাইতেছি ওইখানে, হ্যাঁ আমি একটু বসতে পারি আপনার এখানে? তো লোকটা তাকে এরকম হাত দিয়ে সারা দেয় বসার জন্য। তো সে দেখে যে লোকটার পাশে মানে লোকটা যে বসে আছে তার পাশে খুব সুন্দর একটা এরকম চায়ের পাত্র, এবং সেটাতে ধোঁয়া উঠতেছে, কিন্তু সে কোনো আগুন দেখতেছে না, এই চায়ের পাত্রটা গরম করা হয়েছে কিভাবে, বা এটা কোনো ফ্লাস্ক না, থার্মো ফ্লাস্ক না, ওইটার নল আছে, ওইটা যে ধোঁয়া উঠতেছে সে দেখতেছে। তো খুব মানে তার ইচ্ছা হয় যে বলতে যে একটু চা খাবে বা কিছু কেনা যাবে কিনা, কিন্তু সাহস করে বলতে পারছে না, লোকটার খুব গম্ভীর পার্সোনালিটি। তো সে বলে যে চাচা আমার ভাই, যেটা বলতেছিলাম যে আমার ভাই এরকম ভাষার থেকে রাগ করে চলে গেছে, তাকে খুঁজতে আমি অমুক গ্রামে যাচ্ছি, অমুক গ্রামের রাস্তা তো এইটা, হ্যাঁ কিন্তু এখন তো রাত হয়ে গেছে, আমি খুব টায়ার্ড, আমি কিছুক্ষণ বসতে পারি, বসে আবার হাঁটা দিব। তো তখন লোকটা তাকে বলে যে ভাইকে কিভাবে শাসন করতে হয়, তো সে থতমত খেয়ে যায়, মানে জাবেদ থতমত খেয়ে যায়, বলে মানে, বলে তুমি তো তোমার ভাইয়ের গায়ে হাত তুললা, তো তোমার তো বোঝা উচিত ছিল যে সে মানে তার জওয়ান খুন, রক্ত গরম, মাথা গরম, অভিমানী, আর তুমি তাকে মানে শাসন করছো, শাসনের ছাড় তুমি বকা দিছ, মার দিছ, সে তো আসলে এটাকে নিতে পারে নাই। তো তখন জাবেদের আসলে মানে মাথাটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, বলে যে আপনি এগুলা কিভাবে জানলেন, আপনার সাথে কি আমার ভাইয়ের দেখা হয়েছিল, আমার ভাই কি এখানে আছে কোথাও? তখন সেই বৃদ্ধ হালকা হাসা শুরু করে এবং হাসাটা এমন ভাবে হাসে মানে প্রায় নিঃশব্দ হাসে কিন্তু একটা খক খক একটা শব্দ আছে এবং এই শব্দটা শুনে জাভেদ একটু ভয় পেয়ে যায়। সে তাকায় দেখে বৃদ্ধের চোখ দুটো এরকম জ্বলতেছে মানে অনেকটা আলোর মতো জ্বলতেছে এবং তাকে বলে তোমার ভাই আমাদের কাছে নাই অনেক দূরে এখান থেকে কিন্তু তাকে এনে দেওয়া যাবে কারণ তুমি তোমার ভাইয়ের জন্য অনেক কষ্ট করছো তো মনে রাখবা যে ভাইয়ের সাথে এরকম ভাবে আর ব্যবহার করবা না তুমি কিন্তু তোমার ভাইকে তোমার যে লিমিটের বাইরে শাসন করছো এটা ঠিক করো নাই তোমার ভাই একটা বড় বিপদে পড়ছিল তাকে আমার নাতি রক্ষা করছে এবং আমার নাতনি রক্ষা করে তাকে নিয়ে গেছে এখান থেকে তো আমি ওয়েট করতেছিলাম যে তার খোঁজে কেউ আসবে তার খোঁজে আসলে তাকে পৌঁছে দিব তো যাক তুমি আসছো ভালো হয়েছে তুমি আমার এখান থেকে চা খাও বলে বৃদ্ধ তাকে একটা কাপের মধ্যে ওই যে তার ওখানে যে চার ই ছিল কেটলি সেখান থেকে সে চা ঢেলে দেয় সে চায়ের সুবাস একেবারে অন্যরকম যেটা জাভেদ জাভেদ কখনো মানে মানে কখনো এর আগে এরকম ঘ্রাণ পায় নাই জাভেদ অবাক হয়ে যায় এবং চাটা সে মুখে দিয়ে দেখে মানে একেবারে র চা কিন্তু কিন্তু মিষ্টি র চা মিষ্টি এত সুন্দর টেস্টফুল এবং এত সুন্দর ঘ্রাণ জাভেদ কখনো পায় নাই তো লোকটা বলে যে তুমি এখানে থাকো আমি আসতেছি বলে সে উঠে দাঁড়ায় ওখান থেকে উঠে দাঁড়ায় সে আস্তে করে পাশ থেকে সেই যে যে ছোট দোকানটার মতো জায়গাটা ছাউনিটার পেছনে চলে যায় তো পেছনে যাওয়ার পরেই জাভেদ একটা শব্দ শুনতে পায় কেমন ফপ 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 মানে ডানা ঝাপটালে যেরকম শব্দ হয় সেরকম জাভেদ মনে হয় যেন বাতাসও পায় একটা দমকা বাতাসের মতো তো সে মাথা বের করে পেছনে তাকায় দেখে যে কিছু দেখা যায় না মানে কিছু নাই আশেপাশে তো সে খুব অবাক হয়ে যায় এবং সেই ঘরের মধ্যে বসে আছে সেই কেটলিটা আছে তার হাতে চায়ের কাপ আছে সে ঘ্রাণ পাচ্ছে তো সে চাটা চুমুক দিতে দিতে ডানে বামে তাকায় এবং আস্তে করে বের হয়ে দোকানের পেছনে যায় তাকে কিচ্ছু নাই একদম নীরব রাত্রি সেখানে এবং দোকানের উপর থেকে সে তাকায় দেখতেছে দূরে মানে উপরে আকাশের আলোতে যতটুকু উপত্যকা দেখা যাচ্ছে বেশ অনেকটা জায়গা ছাওয়া মানে পুরাপুরি সবুজটা কালচে সবুজ হয়ে গেছে এরকম একটা ছাওয়া জায়গা তো জাভেদ প্রচন্ড ভয় পেতে থাকে যে সে কার এখানে এসে বসছে তো সে চায় আরো চুমুক দেয় দুই তিনটা চুমুক দেয় এবং চাটা শেষ হওয়ার আগেই সে বাতাসের বিশাল শব্দ পায় তপ 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 মানে মনে হয় জোরে জোরে বিশাল কোনো কিছু ডানা ঝাপটাচ্ছে এরকম শব্দ সে ভয় পেয়ে যায় এর মাঝে সে হঠাৎ করে দেখে যে ডানা ঝাপটানোর শব্দ বন্ধ একটু পরে সে তার ভাইকে দেখতে পায় এসে উঁকি দিচ্ছে ওখান থেকে মানে ওই ফাঁকা জায়গাটা দিয়ে পাশে খোলা জায়গাটা দিয়ে তার ভাই উঁকি দিচ্ছে এবং তার ভাই কিছুক্ষণের মধ্যে বোঝার চেষ্টা করে এটাকে তার ভাই চিনে ফেলে তাকে তাকে বলে আরে ভাইয়া বলে সে ওই পাশ থেকে ঘুরে দৌড় দিয়ে আসে তার কাছে এসে জড়ায় ধরে জাভেদও দড়ায় ধরে তার ভাইকে বলে যে আরে তুমি কাহা খো গেতে তুমি কোথায় হারায় গেছো তো বলে যে মানে দুজনের মধ্যে কথাবার্তা হইতে থাকে দুই একটা তো বলে যে আমি তো ভয় পেয়েছি তোমার নিয়ে তুমি কোথায় গেছিলে এসে তো বলে যে এখানে কিভাবে আসলা এখানে কিভাবে আসলা তুমি কোথেকে আসলা আমাকে এই একজন চাচা বললো এরকম তো তার ভাই ওদিকে তাকায় তাকায় দেখে যে কেউ নাই পিছনে যাবে তো তাকে কেউ নাই এবং খুব আশ্চর্যজনক ভাবে ওই যে কেটলি দেখছে একটা মানে একটা ছোট প্রদীপ ছিল সেটাও নাই তার সে যে কাপটাতে চা খেলে সেটাও নাই এবং পুরো জায়গাটা ফাঁকা এখানে কেউ নাই কিন্তু ওই একটা সুঘ্রাণ রয়ে গেছে ওইখানে তো ভাই বলে এটা অনেক লম্বা ঘটনা এটা এখন এখানে বলতে পারবো না ভাই আমরা এখানে থেকে যাই রাতের বেলা এখানেই থাকতে হবে এটাই একমাত্র নিরাপদ জায়গা জায়গাটা ভালো না ওই আশেপাশের জায়গায় কোথাও যাওয়া যাবে না এখানেই থাকি এখানেই থাকি তুমি বসো কিচ্ছু নাই তো তাকে যাবে খুব অবাক হয় বলে তুমি কোথায় গেছিলে বলছে এখানে বলা যাবে না এখানে বসে থাকো তো একটা ছোট দুটো বেঞ্চের মতো জায়গা ওইখানে তো ওখানে বসলো তাকায় দেখলো যে বৃদ্ধ যেখানে বসে ছিল সেই জায়গাটা একটু চওড়া জায়গা ওখানে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ ওখানে রয়ে গেছে এবং এই রাতের যে আকাশের আলোতেই যতটুকু আলোকিত হয়ে আছে তো তার ভাই জাভেদকে বলতেছে ভাইয়া তুমি ঘুমাও তুমি অনেক টায়ার্ড আমি আসি তুমি কোনো চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আর তুমি যদি মানে ঘুম থেকে উঠেও যদি উল্টাপাল্টা কিছু দেখো মানে ভয় পেও না হ্যাঁ এখানে একটু অন্যরকম ব্যাপার স্যাপার তুমি চিন্তা করো না আমি আসি এখানে আমি তো আসছি চিন্তা করো না তো জাভেদ আসলে একটু মানে টেন্সড হয়ে যায় সে কোথায় আসলো কি দেখলো চিন্তা করে সে চুপচাপ মানে তুলে ভর দিয়ে একসময় সে আসলে খুবই টায়ার্ড হয়ে যায় সে কোনো মতে পাটা গুটায় ওই যেখানে যে বেঞ্চের মতো ছিল ওখানে ঘুমায় পড়ে আর সে দেখে তখন তার ভাই বসে আছে ওইখানে রুম্মান বসে আছে তার কাছে মনে হয় যে ওই পাশ থেকে আকাশের আলো এসে পড়ছে রুম্মানের উপর তার কাছে মনে হয় রুম্মানকে আরো বেশি সুপুরুষ লাগতেছে আজকে ওখানে বসে তার ছোট ভাইকে আর অনেক ম্যাচিওর মনে হচ্ছে। তো সে অবাক হয় যে যে ভাইকে আমি দুই দিন আগে এরকম শাসন করলাম, এখন দেখতেছে ওকে অনেক ম্যাচিওর মনে হইতেছে। যাই হোক, এক সময় সে চোখে তার ঘুম জড়া আসে, যে ঘুমায় যায়। তো কতক্ষণ মানে ঘুমায় ছিল বলতে পারবে না জাভেদ। জাভেদের হঠাৎ ঘুম ভাঙে, মনে হয় কথায়, নারী কণ্ঠের কথায়। তো সে মানে শুনতে পাচ্ছিল কেউ কথা বলতেছে নারী কণ্ঠে তার আশেপাশে। তো সে আস্তে চোখ পিটপিট করে মেলে, মেলে দেখে যে সে বুঝতে পারে যে সে শক্ত কোন বেঞ্চের উপর শুয়ে আছে, সেটা বুঝতে পারে। আর তার মনে পড়ে যে সে কোথায় আসছিল, তার ভাইকে নিতে তার মনে পড়ে। তখনই তার মনে পড়ে আরে রুম্মান কোথায়। সে তাকায় দেখে যে ওই ঘরটার বাইরে যে ফাঁকা জায়গাটায়, সেখানে রুম্মান দাঁড়ায় আছে একটা জায়গায়, এবং তার সামনে একটা নারী। সেই নারী চেহারা দেখা যাচ্ছে না, সাদা রঙের একটা গাউনে পুরা তার শরীর ঢাকা, একদম শুভ্র কালারের, এবং তার ভাইয়ের মতোই লম্বা। উঁচা রুম্মান মোটামুটি বেশ লম্বা ছিল, তো তার ভাইয়ের মতোই লম্বা। তার সাথে দাঁড়ায় কথা বলতেছে হাত ধরে। জাভেদ অবাক হয়ে যে এটা কে এরকম, এবং মানে সেই অসাধারণ যে একটা সুঘ্রাণ সে পাইছিল বৃদ্ধের কাছ থেকে, সেরকম সুঘ্রাণ আসতেছে চারিদিকে। তো জাভেদ তখন চিন্তা করে যে আসলেই অনেক কিছুর কথা তো মানুষ বলে, আমি তো বিশ্বাস করি না, হতে পারে এরকম কিছু যেটা আসলে মানে আমার এখন সামনে ই করার লাভ নাই। আমি যদি এখানে শব্দ করি বা কিছু করি হয়তো অনেক কিছু ঘটতে পারে, অনেক কিছু বুঝতে পারে, আমি চুপচাপ শুয়েই থাকি। জাভেদ চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকে এবং সে ওই ঘ্রাণটা পেতে থাকে অনেকক্ষণ। একটা সময় দেখে যাস্তি করে মনে হয় তার ঘুম চলে আসে, সে আর তার খেয়াল নাই। এরপরে তার ঘুম ভাঙে, তার ভাই তাকে উঠাইতেছে রুম্মান সকালবেলা, ধাক্কা দিয়ে যে ভাই উঠো উঠো ঘুম থেকে উঠে যাও। তো উঠে ওঠার পরে সে তাকায় দেখে যে তার ভাই ঠিক আছে। তারা ওই ছোট্ট একটা দোকানের মধ্যে, দোকান মানে একটা ছোট্ট চাতালের মতো জায়গায়, এখানে সম্ভবত মানুষ রেস্ট নেয় বা নাস্তা টাস্তা করে, পাহাড়ের মানুষজন কেউ এটা বানাইছিল কেউ হয়তো, যে ওই জায়গাটা দেখে সমান কিন্তু অসম্ভব পরিষ্কার, নোংরা নাই। এবং সেই ঘরটার পাশে বেশ খানিকটা ফাঁকা জায়গা, এর পাশে একটা গাছ আছে, গাছের পাতা টাতা মরে গেছে, একদম মানে বাঁকানো একটা গাছ। তো তার ভাই বলে কি চলো আমাদের যেতে হবে, আমরা ওখানে যাই, রাস্তায় যেয়ে ওখানে রেস্ট হাউস যদি পাই, ওখানে রেস্ট হাউস গেলে আমরা ফ্রেশ হব। তো জাভেদ রুম্মানের সাথে রওনা দেয়। সে জিজ্ঞেস করে রুম্মানকে যে পুরা ব্যাপারটা কি আমাকে খুলে বলো। রুম্মান বলে এখন না, আগে বাড়ি যাই তারপরে। যাই হোক, তাকে আর কিছু বলে না। তো রুম্মান নর্মাল আলাপ করে বাবা কেমন আছে। তো তখন জাভেদ জিজ্ঞেস করে তুমি আমার উপর রাগ করছিল, রাগ করে কেন এইভাবে আসছো, এটা কি ঠিক করছো? তো রুম্মান হাসি দিয়ে বলে যে তুমি না চাচাকে বলছো যে আমাকে এইভাবে শাসন করতে না, করবা না, আর এটা তো ঠিক না, তুমি এই কথার তুলনা আমার সাথে, এখন এগুলো নিয়ে আলাপ না করি, চলো আমরা দুই ভাই ওখানে যাই, যে রেস্ট হাউসে চেষ্টা করি একটু ফ্রেশ হইতে, তারপর আমরা বাড়িতে যাবো, বাড়িতে যেয়ে কথা বলবো। তো যাই হোক, তারা ওখান থেকে ফ্রেশ ট্রেশ হয়ে বাসায় চলে আসে এক সময়। তো বাসায় আসার পর একটা জিনিস দেখতেছিল পুরো পথটাই জাভেদ, যে তার ভাই মনে হচ্ছে অনেক ম্যাচিওর হয়ে গেছে এর মধ্যে, মানে ডিফারেন্ট, সে তার ভাইকে ডিফারেন্ট ভাবে দেখতেছে রুম্মানকে। তো তারা বাড়ি আসার পর তার বাবা মার কান্নাকাটি থামে এবং তারা নর্মাল হয়ে এসে, তো যাই হোক জীবন আবার স্বাভাবিক হতে থাকে। রুম্মান নাকি অনেক দায়িত্ববান হয়ে যায়, মানে খুবই দায়িত্ববান হয়ে যায়, সে পরীক্ষা দেয় এবং খুব ভালোভাবে পাশ করে। কিন্তু আশ্চর্যজনকভাবে ঘরে শুনে আর কি, জাভেদ শুনে রুম্মানের কাছে যে আসলে রুম্মান ওদিক দিয়ে আসছিল, রাগ করে এদিক দিয়ে আসছিল এবং এই রাস্তা দিয়ে সে যাওয়ার চিন্তা করে, যেহেতু যে ভাইদের একটা মিল আছে, তো সেরকম একটা মিল রুম্মানের মধ্যেও ছিল একই, সেও চিন্তা করছিল এই রাস্তা দিয়ে সে যাবে। এবং সে যখন এই রাস্তা দিয়ে যেতে যাওয়ার চেষ্টা করতেছিল, তখন কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো সে নাকি ওই পাহাড়ি ওই বাঁকের কাছে এসে হঠাৎ করে দেখছিল যে একটা কালো ওইরকম আলখাল্লা পরা এরকম কিছু, মানে পুরা পা থেকে মাথা মন্ত কালো এরকম আবৃত, এসে তার রাস্তাটা সামনে দাঁড়াইছে এবং তাকে সম্ভবত ছৌ মেরে নিয়ে যাবে এরকম ছিল। তো সে ভয়ে মানে ই হয়ে গেছে, মানে ওইটা মাটির থেকে লেভিটেট করে আসতেছিল তার দিকে, তো সে ভয় কুকড়ায় গেছিল রুম্মান। এই সময় নাকি সে হঠাৎ আবিষ্কার করে যে তাকে দুই হাতের নিচে কেউ ধরে তুলে ফেলল, তুলে নিয়ে যাচ্ছে উপরে, শাঁসা করে উপর দিকে উঠে গেছে। তো রুম্মান ভয়ে চোখ বন্ধ করে ফেলছিল, এক সময় সে নিচে তাকায় দেখে যে তাকে কেউ একজন তুলে নিয়ে যাচ্ছে, তার সাদা আলকাল্লা দেখা যাচ্ছে পতপত করে উঠতেছে, আর নিচে তাকে ফলো করে আসার চেষ্টা করতেছে কালো আলকাল্লা পরা কেউ। তো এই সময় নাকি রুম্মানের মানে জ্ঞান হারা যায়, উচ্চতা দেখে এই দেখে তার কিছু মনে নাই। পরবর্তীতে সে আবিষ্কার করে সে সুন্দর একটা পাহাড়ের মধ্যে একটা জায়গায় আছে, সেটা একটা ছাদহীন ঘরবাড়ি, ছাদ নাই কিন্তু ঘরবাড়ি আছে, ওখানে ফার্নিচার আছে। তো সেখানে সে একটা মেয়ের সাথে পরিচয়, সে মেয়ে তাকে বলে যে তোমাকে খারাপ জিন নিয়ে যেতেছিল, তখন তোমাকে আমি ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসছি। মানে তোমার প্রতি আল্লাহর সদয় ছিল, দেখে তোমাকে আমি পাইছি ওখানে, নাহলে তোমার ক্ষতি হইত। যাই হোক, তাদের মধ্যে কথাবার্তা হয় এবং ভালো বন্ধুত্ব হয়, এবং মেয়েটা নাকি তাকে বলে যে তোমার পরিবার তোমাকে হয়তো খুঁজতে আসবে। তো সে মেয়েটাকে বলে যে কেন সে রাগ করে আসছে, এটা বলে তোমার পরিবার তোমাকে খুঁজতে আসবে, তোমার ভাই তোমাকে শাসন করছে, সে তোমাকে ভালোবাসে, তো সে তোমাকে নিতে আসবে, নিতে আসলেই তখন তোমাকে পৌঁছে দিবে। এখন তোমাকে যদি আমরা ওইখানে ব্যাক করে রেখে আসি তো সমস্যা হবে, আর তোমার বাসাপন্থ এখন আমি নিতে পারবো না, কারণ এখানে কিছু সমস্যা আছে আমাদের, এখান থেকে ওইভাবে যাওয়া যাবে না। যাই হোক, এইভাবেই রুম্মানের ঘটনা ঘটে। আর রুম্মানের সাথে নাকি মাঝে মাঝে সেই পরিটা, সোজা কথা, পরিটা এসে নাকি দেখা করত এবং তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। তো এর পরের অংশ আর পরে কি হয়েছে সেটা ওয়াহিদ আর বলে নাই। তো এতটুকুই শাকিল শুনছে এবং শাকিল এই ঘটনাটা শেয়ার করেছে, আমি আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuturi@gmail.com, which is odbhuturi@gmail.com। আমি আপনাদের কমেন্টের জন্য, আপনাদের মতামতের জন্য অপেক্ষা করব, আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আর আপনার কাছে কোনো ঘটনা থাকলে অবশ্যই আমাকে ইমেল করে পাঠাবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুতরে শুনতে পায়। তো আজকে আমার বেশ কষ্ট হচ্ছে কাহিনি শেয়ার করতে, আজকের মতো আমি চলে যাব, ফিরে আসবো আরও একদিন আরও বড় একটা এপিসোড নিয়ে, চেষ্টা করব আপনাদের জন্য খুব ভালো কিছু ঘটনা নিয়ে আসার। আর সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিয়ে নেই, আল্লাহ হাফেজ, টাটা।